5.8 আসছে এশিয়ান রেডিও 90.8 FM এ। আপনাদের ভালোবাসে ভৌতিক 90.8 এর আজ 40তম এপিসোডে সবাইকে জানাই শুভেচ্ছা, যারা পাশে ছিলেন এই 40তম এপিসোড পর্যন্ত, আর যারা SMS কিংবা ফেসবুক অথবা ইমেল এর মাধ্যমে যারা যেখান থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এই ভৌতিক 90.8 এর সাথে থাকার জন্য। ভৌতিকের নিয়মিত সঞ্চালক আজ কনক ব্যক্তিগত কারণে আজকে অনুপস্থিত, তাই আমি কাব্য এবং পুরো দুই ঘন্টায় ফিরোজ খান থাকছে পুরো দুই ঘন্টায় আপনাদের সাথে। আজ পুরো দুই ঘন্টা যারা থাকছে আপনাদের পাঠানো ঘটনা এবং আপনাদের ভয়েস রেকর্ড, যারা দূর দূরান্ত থেকে শুনছেন আমাদের এখানে আসতে পারছেন না, তারা ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছেন বিভিন্ন বিদেশ থেকে অথবা বিভিন্ন গ্রাম থেকে যেখানে আমাদের নেটওয়ার্ক পৌঁছায় না। সাহিত্যরসে বিশিষ্ট লেখকদের নাটিকাগুলো, ভৌতিক গল্পগুলো নাটিকা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আপনারা চাইলে এই পুরোটা সময় আমাদের সাথে জয়েন করতে পারেন যে কোনো মাধ্যম, তিনটি মাধ্যম আছে। প্রথম একটি মাধ্যম যেটা ফিরোজ খান বলে
দেখবেন, আমরা রাত দুটো পর্যন্ত আপনার সাথে থাকবো ভৌতিক 90.8 নিয়ে। আপনাকে আমরা আরো একটি বার স্বাগত জানাচ্ছি, কাব্য শাহরিয়ার আছে ফিরোজ খান আপনার সাথে। আপনি যদি আপনার কোনো মতামত আমাদের সাথে লিখে জানা দিতে চান যে আজকের ভৌতিক আপনার থেকে কেমন আছে, আপনার মতামত নিশ্চয়ই আমরা কামনা করি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আর যদি আপনার কাছে আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোন একটা মাধ্যম থেকে জেনেছেন যে কোন একটা ভয়ঙ্কর ভূতের ঘটনা আপনার জানা আছে, সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে ফেসবুকে জয়েন করতে হলে কি করতে হবে?
www.facebook.com/asianradio আমাদের এশিয়ান রেডিওর পেজে অলরেডি মনে হয় একটা ভূতের, ভূত রিলেটেড একটা পোস্ট চলে গেছে, সেই
এখানটায় আপনি এই মুহূর্তে মানে শো নিয়ে কমেন্ট করতে পারবেন, যে কমেন্টটা আমরা অনিয়ার করব। কিন্তু আপনি যদি গল্প পাঠাতে চান তাহলে আমাদের ভৌতিকে যে পেজটা আছে সেখানে আপনি
www.facebook.com/bhautik90.8 শুধুমাত্র ভৌতিকের এই অফিসিয়াল পেজটিতে আপনি, আসলে আমরা ঘটনাই বলে থাকি বিষয়গুলো যাদের সাথে ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে, সেই ঘটনাগুলো আপনারা লিখে পাঠাতে পারেন অথবা ইমেল মাধ্যমে আপনার ভয়েস রেকর্ড অথবা গল্প লিখে পাঠাতে পারেন bhautik90.8@gmail.com এই ঠিকানায়। অথবা আপনারা যারা দূর দূরান্ত থেকে শুনছেন আমাদেরকে, টিউন করতে পারছেন না, তারা কিন্তু চাইলে অনলাইনে আমাদেরকে শুনতে পারেন
www.faceasianradio.com সেখানে গিয়ে আপনি লগ ইন করে আমাদেরকে যে কোনো মুহূর্ত শুনতে পাবেন। আমরা আর কথা না বাড়িয়ে,
আর যারা আমাদের স্টুডিওতে এসে সরাসরি নিজেদের গল্পগুলো, আসলে ঘটনাগুলো বলতে চান, তারা SMS করতে পারেন মোবাইলে। রাইট মেসেজ অপশনে টাইপ করুন AR স্পেস আপনার V90.8 স্পেস আপনার নাম, লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে।
আমরা ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে হবে, ফোন নাম্বার দিয়ে আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। সো আমরা
আর একটা বিষয় আপনাদেরকে ঘটনাতে যাওয়ার আগে ফিরোজ খান একটা কথা বলতে চাই, যেটা হলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের শো সম্প্রচার করা সম্ভব হয় না, কর্তৃপক্ষের অথবা আমাদের ব্যক্তিগত বা আমাদের ইন্টারনেট কারণে প্রচার করা সম্ভব হয় না। কিন্তু যারা ভূতের শোক করেন, যারা ভূতের এই কাজগুলোতে সংযুক্ত থাকেন, তারা আসলে ভালো বলতে পারবেন যে কি ঘটনাগুলো ঘটে। আপনার যারা যদি পরিচিত কেউ থাকে যে ভূত রিলেটেড বিষয়গুলোতে যারা বিষয় নিয়ে কাজ করেন, তাদের অনেকগুলো সমস্যা হয় আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারি না। যেমন আজকেই যেমন বিষয়টা ছিল যে কনক ছিল না, সেটা হয়তো বন্ধ রাখতে হইতো, কিন্তু আমরা শ্রোতাদের কারণে, শুধুমাত্র শ্রোতাদের কারণে আসলে আমাদের আশা। আপনি হয়তো, আপনারা যারা শুনছেন আমাকে, হয়তো ভয়েসটা শুনছেন যে খুব সর্দি ঠান্ডা লেগে আসলে অনেক ভারী হয়ে আছে। আমি আশা করব শ্রোতারা ক্ষমা সুন্দর শ্রবণে শুনবেন আমাদেরকে। আর চলে যাই আমাদের শ্রোতাদের পাঠানো একটি সত্য ঘটনা থেকে, যারা পাঠিয়েছেন আমাদের ভৌতিক 90.0 অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইমেইলে।
আসসালামু আলাইকুম ভৌতিক টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি তৌফিক ওমর, সচিব জেলা রাজবাড়ী, গ্রাম কাজীবাঁধা। আমাদের কাজীবাঁধা মোড়ে অনেকগুলো দোকান রয়েছে, বলা যায় ছোট একটা বাজার। তার মধ্যে একটা দোকান ছিল বিপুল দাদার। কর্মজীবনে উনি ছিলেন একজন নাপিত। ওনার বাড়ি রাজবাড়ী জেলার গঙ্গা প্রসাদপুর। মূলত পুরো অঞ্চলটাই ছিল হিন্দু ও দর্শিত এলাকা। বিপুল দাদা আমার কাছে একটা ঘটনা বলেছিল। ঘটনাটি ঘটেছিল 1999 সালে। দাদা তখন চুল কাটার কাজ শেখার জন্য নতুন বাজারের একটি নামকরা দোকানে কাজ শিখতেন। ওই নতুন বাজার থেকে বিপুল দাদার গ্রামের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। নতুন বাজার থেকে পশ্চিম দিকে প্রায় 30 মিটার দূরে নতুন জেলখানার অপোজিটই ছিল একটি বিশাল বড় শ্মশান ঘাট। শ্মশান পার হয়ে আরো 1.5 কিলোমিটার পরে ছিল দাদার বাড়ি। বিপুল দাদার বাড়ির আগে মেইন রোডের সাথে ছিল বিশাল বড় একটা বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতর ছিল বড় বড় 3টা হিজল গাছ। দাদারে ওই 3টা হিজল গাছ নাকি 3টা খারাপ জিন থাকে। সেখানে নাকি ছোট একটা মেয়ে এবং তার দাদা এবং দাদি থাকে। তারা নাকি সাপ রূপে চিন। একবার ওই এলাকার এক লোক সাইকেল চালিয়ে রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ ওই বাঁশঝাড়ের থেকে সে দেখল রাস্তার উপর 2টি সাপ পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তায় খেলা করছে। এটা দেখে তিনি 2টি সাপের উপর দিয়ে তার সাইকেল চালিয়ে দেয় এবং সাপ 2টি ওখানেই মারা যায়। ওটা কোনো সাধারণ সাপ ছিল না, জিন, এবং তারা নাকি স্বামী স্ত্রী। তারপর থেকে ওই সাপ 2টির মা বাবা এবং তার ছোট একটা মেয়ে ওই বাঁশঝাড়ের 3টি হিজল গাছে থাকে এবং রাত্রিবেলা তারা সুযোগ পেলে নাকি মানুষকে মেরে ফেলে বা ক্ষতি করে। যে লোকটি সাইকেল চালিয়ে ওই 2টি সাপ মেরে ফেলেছিল, আস্তে আস্তে তার পরিবারের সবাই সাপের দংশনে, মানে সাপের কামড়ে মারা যায়। তারপর থেকে নাকি ওই বাঁশঝাড় অনেক ভয়ঙ্কর। ভয় কেউ রাতের বেলা ওই বাঁশঝাড়ের ওখান দিয়ে চলাফেরা ভয়লা বৈশাখ। তাই বিপুল দাদাদের দোকানের কাজের চাপ বেড়ে যায়, তাই তিনি তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। এই ধরুন রাত 12টা। বিপুল দাদা সাইকেল চালিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছিল। ওনার বাড়ি যাওয়ার রাস্তা ছিল 2টা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য দাদা ওই বাঁশঝাড়ের মেইন রোড দিয়ে রওনা হয়। উনি যখন ওই বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছায়, হঠাৎ করে দাদা নাকি স্বরে কণ্ঠের কান্না শুনতে পায়। উনি জানতেন যে ওই বাঁশঝাড় বেশি ভালো না। সামনে এগিয়ে দেখে বিশাল বড় বড় 2টি লাশ রাস্তা জুড়ে পড়ে আছে এবং 20-25 বছরের একটা মেয়ে লাশ করে কাঁদছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যায়। কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগল। ভয়ে বিপুল দাদার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। উনি মনে সাহস এনে এক সময় বলে ফেললেন, কে ওখানে, কে কাঁদে? বলার সাথে সাথে চুপ, এবং সামনে কোনো লাশ নেই, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। একটু পর আবার সেই কান্নার শব্দ। বিপুল দাদা তার সর্বশক্তি নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হয়। হঠাৎ করে দাদা দেখল একটা মেয়ে একেবারে সাইকেলের সামনে, একবার ডানে আরেকবার পেছনে এবং বাম দিক থেকে সাইকেল টেনে ধরে। তারপর বিপুল দাদা সাইকেল থেকে নেমে ওই মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর দাদা তার পকেট থেকে বিড়ি বের করে দিয়া সলাই দিয়ে আগুন ধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না। এদিকে মেজের কাছেও শেষ। পরক্ষণে দাদা দেখল একে নেমে বাঁশ ছাড়ের ভেতরে হেঁটে চলে যাচ্ছে। উনি ওনার হেদায়ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ওই বাঁশ ছাড়ে প্রবেশ করে এবং মেয়েটাকে বেশ কয়েকবার ডাকতে থাকে। পরে মেয়েটা ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়। উনি লক্ষ্য করলেন যে মেয়েটা তাকানোর সময় মেয়েটা শুধু মাথাটাই ঘুরল, কিন্তু বডি তা ঘোরেনি, আর তার মুখে কোনো মাংস ছিল না, একদম হাড়বিহীন কঙ্কালের মতো ছিল। তারপর সেটা ওই বাঁশ ছাড়ের বড় হেজল গাছের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এভাবে কতক্ষণ ঘুরেছিল বিপুল দাদার আর কিছুই মনে পড়েনি। তারপর সে জ্ঞান হারিয়ে বাঁশ ঝাড়ে পড়ে যায়। জ্ঞান ফিরে সে দেখে সে তার মায়ের কোলে শুয়ে আছে এবং এলাকার অনেক মানুষ তাকে ঘিরে রয়েছে। পরবর্তীতে শোনা যায় যে দাদার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে তার চাচা, বাবা এবং তার বড় ভাই তাকে এগিয়ে আনার জন্য রাস্তা দিকে এগিয়ে যায়। তারপর তারা দেখে রাস্তায় একটা সাইকেল পড়ে আছে। তার বাবা বিপুল দাদার সাইকেল দেখে বলল, আরে এটাই তো বিপুলের সাইকেল। বিপুলের গোংড়ানোর শব্দ পেয়ে তারা বাঁশ ছাড়ের ভেতরে ঢুকে হামাগুড়ি দিয়ে কি যেন বলছে তা বোঝা যাচ্ছিল না। তারপর তার চাচা, বাবা ও তার বড় ভাই তাকে বাড়ি নিয়ে যায়। তারপর দাদা প্রায় দেড় বছর অনেক পরিমাণে অসুস্থ ছিলেন এবং এক কবিরাজ ধরে বিপুল দাদা অবশেষে সুস্থ হয়ে যায়। তারপর থেকে চাচা ওই রাস্তা দিয়ে রাতের বেলা কখনো চলাফেরা করেননি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আজ এ পর্যন্তই।
আরেকটুবার স্বাগত জানাই ভৌতিক 90.8 এ। শুনছিলাম আরজে ফিরোজ খানের কণ্ঠে আপনাদের মধ্য থেকে পাঠানো সত্যি ভৌতিক ঘটনা। চাইলে আপনিও পাঠাতে পারেন এই শ্রোতার মতো আমাদের কাছে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। চাইলে যা করতে হবে www.facebook.com/bhautik90.8 এই অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। আমাদের ভৌতিক ফ্যান পেজ কিন্তু আর কোন রকমের কোন জায়গায় খোলা হয়নি, শুধুমাত্র এটি। আপনারা অনেক ধরনের ফেক ফেসবুক অফিসিয়াল পেজ পাবেন, যেটা আসলে নিজেদের মানে আমাদের ভৌতিকের নাম দিয়ে আসলে চালানো হচ্ছে। আমরা চাই আপনারা শুধুমাত্র www.facebook.com/bhautik90.8 এই ফেসবুক পেজে আপনাদের ঘটনাগুলো পাঠাবেন এই শ্রোতার মতো। ফিরোজ খান,
আমরা আছি রাত দুটো পর্যন্ত আপনার সাথে ভৌতিক 90.8 নিয়ে। আপনার মতামত, আপনার এসএমএস, আপনার ফেসবুকে কমেন্ট আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি। আপনি যদি চান যে আমাদের সাথে আজকের ভৌতিকের গল্পগুলো নিয়ে, আজকের শোটা নিয়ে যদি কোনো মতামত আপনি আপনার কাছ থেকে করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে।
আপনি চাইলে যদি আমাদের স্টুডিওতে সরাসরি এসে আপনার নিজের ঘটনাগুলো বলতে চান আমাদের কাছে, তাহলে যা করতে হবে মোবাইলে রাইট ম্যান স্বপ্নে গিয়ে টাইপ করুন AR স্পেস V90.8 আপনার নাম স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। ফিরোজ খান,
অসংখ্য বন্ধুরা আমাদের সাথে আজকে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। মাসুম ডেমরা রসুলনগর থেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে হারুন আছে, আমাদের সাথে সে শুনছে ভৌতিক ছাড়া তার ভালো লাগে না এমনটি বলছে, ভৌতিক তার একটা ভালো লাগার শো এমনটি বলছে। থ্যাংক ইউ সো মাচ হারুন। লিখেছে রোমিও লিসনিং ফ্রম ধানমন্ডি থেকে লিখেছে মেডিকেল টেকনোলজিস্ট, ডোন্ট মিস ইউর শো, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে সব সময় থাকবেন এমনটাই প্রত্যাশা করি। আমাদের সাথে আছে সাইদুল শুভ ধানমন্ডি থেকে লিখেছে, সে খুব আশা করি ভালো হবে, প্রতিদিনের প্রতি সপ্তাহের মতো এমনটি বলছে। রোমিও আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে পায়েল ঢাকা থেকে শুনছে, দেবজিৎ আছে আমাদের সাথে, সে শুনছে নটরডেম কলেজ থেকে, ফুল টাইম থাকবে এমনটি প্রত্যাশা করছে। মিজান খান আছে আমাদের সাথে, তোমা আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ভৌতিকের গল্পগুলো খুবই শুনে খুবই ভয় পাই, এখনো ভয় পাচ্ছি আমাদের সাথে। দেখতে পাচ্ছি সামির আছে আমাদের সাথে, আমাদের সাথে জাকির হোসেন আছে আমাদের সাথে, এভাবে অনেক অনেক বন্ধুরা আছে
আমাদের সাথে। ফেসবুক মাধ্যমে যারা আছেন তাদের নাম একটু বলতে চাই, সৌরভ দাস আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন এমডি কাউসার বাপি, উনি বলেছেন যে আমাদের ভৌতিক সরণি প্রতিনিয়ত শোনেন, প্রতিনিয়মিত করে শোনেন, কিন্তু আমাদের ওনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আসলে, যদিও আমাদের এটা নেটওয়ার্কিং একটা মাধ্যম, সেই মাধ্যমে হয়তো কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি হয়তো আপনার যেখানে বসে শুনছেন তার পাশ থেকে হয়তো অন্য জায়গায় গিয়ে হয়তো একটু শুনতে পারেন কষ্ট করে, তাহলে হয়তো শুনতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু দূর দূরান্তে যারা থাকেন তারা কিন্তু আমাদেরকে অনলাইনে শুনতে পারেন, www.asianradio90.com, এই অ্যাড্রেসটিতে ভিজিট করলে আপনাদেরকে অনলাইনে শুনতে পাবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এই মুহূর্তে আরেকটি ঘটনা শুনবো ফিরোজ খানের কণ্ঠে সরাসরি।
রুকনুজ্জামান, বাসা মিঠাপুকুর, রানীপুর জেলা, রংপুর থানা, মিঠাপুকুর। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনো বিশ্বাস করতাম না। যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটত, 2012 সাল, তখন আমি ক্লাস সেভেনে পড়ি। সেদিন আমার বন্ধু আর আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো যেই ভাবা সেই কাজ, টাইমটা ঠিক করা হল ভোর 4টার সময়। আমার বন্ধু খালিদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার মাছ ধরার খুব শখ, তো সে কারণে উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি, দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে তিনবার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তা চলার সময় ও শুধু আমার পেছনে পেছনে হাঁটছিল, আমি যতই বলি আমার পাশে আসতে সে মানলই না। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমরা একটি ছোট পুকুরে পৌঁছালাম। পুকুরে শুধু কাদা ভর্তি ছিল, পানি কিছুই ছিল না, তাই হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরা শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খোলইয়ে রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার ঝাঁপিতে শুধু দুটা মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু ঝাঁপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর চিবিয়ে চিবিয়ে গিলে ফেলছে। চারিদিকে জ্যোৎস্না থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হল না, আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল্লমটাও। তারপর ভয়ে আমি কিছু না ভেবেই দিলাম বাড়ির দিকে এক দৌড়। বাসায় পৌঁছানোর পরেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরে খালিদকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, সে বলল আমি ডাকতে এসে দেখি তুই চলে গেছিস, তারপর হতে আমি এসব বিশ্বাস করি ভাইয়ারা। ধন্যবাদ, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।
শুনছিলাম আর যে ফিরোজ খানের কণ্ঠে আপনাদের শ্রোতাদের মধ্য থেকে পাঠানো একটি ভৌতিক ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চাইলে এরকম ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/ভৌতিক90.8 অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন ভৌতিক90.8@gmail.com। আমাদেরকে ফেসবুক বা কাটা ঘরের গল্প শুনতে চান, আসলে আপনারা শ্রোতারা যা পাঠান সেই গল্পগুলো বা ঘটনাগুলোই আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আপনাদের ওখান থেকে বেছে বেছে আমরা যেগুলো ভালো মনে করি, যেগুলো ওয়ান ইয়ার করার মতো ভয়ঙ্কর, সেই ঘটনাগুলো আমরা ওয়ান ইয়ার করি। সো আপনার কাছে যদি এরকম ঘটনা থাকে নিশ্চয় আপনি পাঠাবেন, দেন আমরা ওয়ান ইয়ার করে দেব।
আমাদেরকে ফেসবুক মাধ্যমে আরিয়ান নামে একজন লিখেছেন, বলছেন যে আজ ভয় পাচ্ছি না। আসলে আমরা চেষ্টা করি সবসময় যে ভয়ের ঘটনাগুলো সিলেক্ট করে আপনাদেরকে শোনানোর। বিষয়টা হলো যে আপনি যখন কোন জায়গা থেকে শুনছেন অথবা সেখানকার পরিবেশ, সেই পরিবেশটা আসলে তৈরি করতে হয় ভয় সৃষ্টি করার জন্য।
একটু মন দিয়ে সেই পরিবেশের সাথে যদি মিশে আপনি শুনেন নিশ্চয় আপনার ভয় লাগবে।
আপনারা চাইলে যদি আমাদের স্টুডিওতে আসেন, গল্প
বেশি ভয় পেলে তো আবার প্রবলেম, হয়তো আপনি আমাদেরকে শুনবেন না। আমরা চাই না এত বেশি ভয় পেতে।
আচ্ছা, বিষয়টা হলো যে আপনারা যদি স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনাগুলো বলতে চান তাহলে মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন AR V90.8 স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। ফিরোজ খান
আপনাদেরকে বলছে, অনেক বন্ধুই আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। লিখেছে জাকির, হাজ আমাদের সাথে সে শুনছে, হাসিব আছে আমাদের সাথে, হুসাইন খান আছে আমাদের সাথে, ভয় পাচ্ছে আমরা লিখেছে, তন্ময় ব্রাহ্মণ বাড়িতে লিখেছে ভাইয়া আবার আসলাম আপনাদের কাছে, আশা করছি আজকেও অনেক ভয়ের ঘটনা আছে আপনাদের কাছে। ইয়েস, আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই অনেক ঘটনাগুলো আছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন। লিখেছে শান্ত আছে আমাদের সাথে বাড্ডা থেকে, সে শুনছে তার কাছে কিছু সত্য ঘটনা আছে, নিশ্চয়ই আপনি পাঠাতে পারেন www.facebook.com/ভৌতিক90.8, সেখানে গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখিয়ে পাঠিয়ে দিবেন। জেবিন আছে আমাদের সাথে, সায়েম, তার হচ্ছে নিজুম, তারা তিনজন বন্ধু আমাদেরকে শুনছে, খুব ভয় করছে অ্যান্ড এনজয় করছে আমরা লিখেছে। রবিন আছে আমাদের সাথে নর্থ বান্ডা থেকে, ভাইয়া আমি রবিন, তার কাছে কিছু ঘটনা আছে, নিশ্চয় আমি ওইটা বলে দিয়েছি আপনাকে। নাইম আছে আমাদের সাথে মালিবাগ থেকে, শুনছে সে ফোন নাম্বার দিয়েছে ঘটনা বলতে, আমাদের স্টুডিওতে আসতে চাচ্ছে, নিশ্চয় আমাদের ভৌতিক টিম
খুব শীঘ্রই যোগাযোগ করবে।
অভি আছে আমাদের সাথে মাতোয়াল, যাত্রা বাড়ি থেকে অনেকদিন পর, এসের সাথে মিরপুর এক নাম্বার থেকে শুনছে।
আরেকটা কথা বলতে চাই, বিষয়টা হলো যে আমাদেরকে আসলে অনেকেই SMS করেন যারা আসতে চান, দেখা গেছে তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হলে তাদের নাম্বার আসলে বন্ধ থাকে, আমরা আসলে যোগাযোগ করতে পারি না তাদের সাথে। আরেকটা বিষয় থাকে, যারা আমাদেরকে সর্বোচ্চ SMS করেন তাদেরকে আমরা আসলে তাড়াতাড়ি বা মানে খুব শীঘ্রই আনার চেষ্টা করি, কারণ তাদের প্রায়োরিটি অনেক বেশি থাকে অন্যান্য। কিন্তু যারা মানে একটি SMS করে থাকেন তাদেরকে কিন্তু আমরা আমাদের অনিয়ারে
কাছ থেকে এমন একটি নাম্বার চাচ্ছে যেখানে আপনাকে আপনাকে অল টাইম যে কোনো মুহূর্তে যদি আমরা আমাদের অফিস থেকে নক করা হয় যাতে করে আপনার সাড়া আমরা পাই। সো আপনি এমন সেই নাম্বারটি দিবেন যাতে করে আমরা আপনাকে খুব তাড়াতাড়ি আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পারি।
ফিরোজ খান, আরেকটি ঘটনা, ফিরোজ খানের কণ্ঠে আরেকটি ঘটনা শুনতে চাই এই মুহূর্তে, কথা না বাড়িয়ে আসুন শুনে আসি।
প্রথমে সালাম রইল, আমি তৌফিক ওমর সচিব কাজী বাধা থেকে বলছি। ঘটনাটি ঘটেছিল আমার ভাস্তের চাউরি। ফরহাদ মূলত ওর মামা বাড়ি থেকে লেখাপড়া করে। ওর মামার বাড়িটা ছিল রাজবাড়ি জেলার কালুখালি থানার মোহনপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল মোহনপুর গ্রামের কোনো এক ছেলের সাথে। ওই মোহনপুর গ্রামে কোনো একটা ছেলে ঢাকা কোনো একটি ভার্সিটিতে পড়ালেখা করত। ওই রোজার ঈদে 5 দিন আগে ছেলেটি বিকেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত 12টার সময় ছেলেটা রাজবাড়ি জেলার নতুন বাজার বাস স্ট্যান্ডে পৌঁছায়। বেশি রাত হওয়াতে কালুখালি যাওয়ার শেষ বাসটা আগেই ছেড়ে গেছে, তাই ছেলেটি একটা মাদেন্দ্রেতে উঠে পড়ে। মূলত সেটা যাবে গাধিমারা বাজার পর্যন্ত। গাড়িটা একটা সময় গাধিমারা বাজারে এসে থেমে এবং চালকটা নাকি আর সামনের দিকে যাবে না। তার ছেলেটা মহেন্দ্রে গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন দেয় এবং বলে, বাবা আমি গাধিমারা বাজার স্ট্যান্ডে, তুমি মোহনপুর বাজারে মোড়ে এসে আমাকে নিতে আসো। তারপর সব বাড়ি চলে যায়। চারপাশে জনমানব শূন্য। হঠাৎ কোথা থেকে একটা ভ্যান চালক এসে বলে, ভাই কোথায় যাবে? ছেলেটি বলে, মোহনপুর বাজারের মোড়ে। ভ্যান চালক বললেন, না। ছেলেটি বলে, ভাই আমি বিপদে পড়েছি, প্লিজ নিয়ে চলবেন, খুব উপকার হবে। প্রয়োজন আমি 10 টাকার ভাড়া আপনাকে 50 টাকা দেব। তারপর ওই ভ্যান চালকটি রাজি হয়। ছেলেটা ভ্যানের উপরে চড়ে বসে এবং চালকটি ভ্যান চালানো শুরু করে। ছেলেটি তার মোবাইল বের করে ফেসবুকে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেছিল, তাই সে কোনো দিকে লক্ষ্য করছিল না। ভ্যান গাড়িটা অনেক দ্রুত গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। কি ভাই চড়ে চালান কেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তো? ছেলেটি লক্ষ্য করলেন যে ভ্যানের নিচে কোনো হারিকেন নেই। তখন ছেলেটি ভ্যান চালককে বলে, ভাই আপনার ভ্যানের নিচে হারিকেন নেই কেন? উত্তরে ভ্যান চালক বলে, আমি হারিকেন ব্যবহার করি না। তারপর একটা সময় ভ্যানটা এসে ওই মোহনপুর বাজারের মোড়ে এসে থামে এবং ছেলেটি তার বান্ধবীকে গুড মিড নাইট বলে মোবাইলটা ব্যাগে রেখে ভ্যান থেকে নেমে পকেট থেকে ভাড়া বের করে উনি বলে যে না সামনে তাকিয়েছে, দেখলেন সামনে কিছুই নেই। আশেপাশে যতদূর চোখ যায় ছেলেটা ভালোভাবে দেখে, কিন্তু ভ্যান চালক নেই। এত অল্প সময়ের মধ্যে লোকটা কোথায় গেল? তারপর ছেলেটা তার ফোন বের করে দেখে 1:30। তিনি যখন গাধিমারা থেকে ভ্যানে উঠেছিল তখন ছিল 1:25, কিন্তু 5 মিনিটে উনি ভ্যানে এসে এসেছিল। বাসে আসতেও নাকি ওখান থেকে 20 মিনিট সময় লাগে। তাহলে এত দ্রুত ছেলেটি কিভাবে এসেছিল? সাথে সাথে ছেলেটা ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে ছেলেটা তার রুমের বিছানায় তাকে দেখতে পায় এবং তার সামনে তার বাবা মা বসে আছে। তারপর তার বাবা নাকি 2টার দিকে ওই মোহনপুর বাজারে গিয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সেখান থেকে তার বাবা তাকে বাড়ি নিয়ে যায়। তারপর ছেলেটির বাবা ঘটনাটা শুনতে চাইলে ছেলেটা পুরো ঘটনা খুলে বলে। ভালো লাগলে পড়ে শোনাবেন।
হ্যালো বন্ধুরা, আরো একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8, যেখানটায় এই মুহূর্তে চলছে ভৌতিক 90.8 স্পেশাল শো ভৌতিক 90.8, যেখানটায় আজকে আপনাদের সাথে আছি আমি ফিরোজ খান অ্যান্ড কাব্য শাহরিয়ার। আমরা থাকবো ঠিক দুটো পর্যন্ত আপনার সাথে। আপনাকে বলছি আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত আজকের ভৌতিক 90.8 আপনার কাছে কেমন লাগছে, আপনার মতামত আমরা প্রত্যাশা করি। লিখুন আপনার কথাবার্তাগুলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, আমাদের কাছে লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটি দিয়ে। আর ফেসবুকে চাইলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন ফেসবুকে, কমেন্ট করতে পারেন। ফেসবুকে কমেন্ট করতে হলে
www.facebook.com/asianradio আমাদের এশিয়ান রেডিওর অফিসিয়াল পেজে, শুধুমাত্র আমাদের অফিসিয়াল পেজে আপনি কমেন্টস করতে পারেন। আমরা আপনার কমেন্ট মূল্যবান মতামতগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব আমি কাব্য শাহরিয়ার। আর যারা গল্প লিখে পাঠাতে চান আমাদেরকে www.facebook.com/bhautik90.8 এই ফেসবুক ফ্যান পেজে আপনারা আপনাদের গল্প লিখে পাঠাতে পারেন, অথবা ভয়েস রেকর্ড অথবা গল্প যদি পাঠাতে চান আমাদেরকে ইমেলের মাধ্যমে চাইলে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। ইমেলের মাধ্যমে পাঠাতে হলে bhautik90.8@gmail.com এই অ্যাড্রেসটিতে আপনাদেরকে মেইল করতে হবে। আরেকটি বিষয়, যারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনছেন অথবা আমাদের নেটওয়ার্ক পৌঁছাচ্ছে না আপনাদের আশেপাশে, আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব অথবা ফেসবুকের মাধ্যমে জানান দিতে পারেন যে www.asianradio908.com এই অ্যাড্রেসে ভিজিট করলে আমাদেরকে যে কোনো প্রান্ত থেকে শুনতে পারেন। আরেকটা বিষয়, যারা আমাদের স্টুডিওতে সরাসরি তাদের গল্পগুলো বা ঘটনাগুলো বলতে চান তাদেরকে এসএমএস করতে হবে, যেভাবে সেটা বলে দিচ্ছি একবার, টাইপ করুন AR স্পেস V90.8 স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারটিতে সবসময় আপনাকে পাওয়া যাবে ফোন করলে সেই নাম্বারটি দিবেন, দয়া করে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে।
হ্যাঁ, শুধুমাত্র যারা আসতে চান সত্যিকার অর্থে তা আপনার থেকে ভূতের ঘটনা জানা আছে, শুধুমাত্র তারাই ফোন নাম্বার দিবেন, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে, ভাই থেকে চারটা ভূতের গল্প আছে, নিশ্চয়ই আমরা যে ওয়েগুলো বলছি আপনি সেটি অনুসরণ করে সেখানে আপনি আপনার গল্পটি লিখে পাঠাবেন। রান আছে আমাদের সাথে, বংশাল থেকে ভয় পেতে চাই এমন কিছু শোনা, ওয়েস আমরা চেষ্টা করছি। ইউনুস আছে আমাদের সাথে ঢাকা থেকে, সে শুনছে খুবই ভয় পাচ্ছে তোমাদের প্রোগ্রাম, এমন একটি প্রোগ্রাম করার জন্য সে আমাদেরকে থ্যাংকস জানাচ্ছে, ওয়েলকাম আপনাকে,
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
মাহিম রাবি আছে আমাদের সাথে রাজবাড়ি থেকে, শুনছি সে সবসময় শুনে আমাদের নতুন বন্ধু, আমাদের বলছে আজকে প্রথম লিখছে, তাকে বলছে ওয়েলকাম করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। জোবান আছে আমাদের সাথে, জোবান খান কারণীগঞ্জ থেকে, ভাইয়া আমার অনেক ভয় করছে। নুরুজ্জামান শান্ত রামপুরা বনশ্রী থেকে লিখছে আমরা কেমন আছি, আর ইমেলের মাধ্যমটাই বলছে সবচেয়ে বেস্ট, আমরা লিখছে দুটো পর্যন্ত থাকবো প্রতিশ্রুতি দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। নুরুজ্জামান কলি চৌধুরী আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, একা ভয় পাচ্ছি। ওকে, রেবেকা আছে আমাদের সাথে, রেবেকা সুলতানা কারণীগঞ্জ থেকে, খুব ভয় লাগছে। মামুন সাবার থেকে, ভাইয়া একা একা শুনছি খুবই ভয় লাগছে।
আর যারা লিখছেন ভয় পাচ্ছে তাদেরকে একটু বলি যে আমাদের আসলে ভৌতিক 90.8 উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো না, বিষয়টা হলো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো, যে ভৌতিক ঘটনাগুলো ঘটে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করা। আর বিষয়টা হলো যে আপনারা যদি খুব বেশি ভয় পান, আপনারা একটু চেষ্টা করবেন দোয়া দুরুদ বা যে যে ধর্মে আছেন যেভাবে পারেন হয়তো মনটাকে শক্ত রাখেন, যদি কারোর সাথে এরকম কোনো কোনো ভৌতিক কোনো কিছু ঘটে যায় বা কোনো রকম কোন দুর্ঘটনায় ফেলতে, কোনো যদি দুর্বল চিত্তে কোনো ব্যক্তিরা থাকেন তারা তাদেরকে বলবো যে আপনাদের এই ভৌতিক 90.8 টিউন না করাই উচিত, আমরা আসলে চাই না কারো ভৌতিক 90.8 থেকে কারো কোনো ক্ষতি হোক। আর যেটা হলো ফেসবুক মাধ্যমে যারা জয়েন করছেন তাদেরকে একবার বলছি যে আপনারা চাইলে কমেন্টস করতে পারেন www.facebook.com/asianradio, এই পেজে আমাদের একটা ভৌতিক রিলেটেড পোস্ট চলে গেছে অলরেডি, আপনারা চাইলে এই পোস্টটি শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন আমাদের এই শো সম্পর্কে, তারা যেন মিস না করে যায় এই শোটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমাদের শাকিল খান লিখেছেন, ভাই আপনাদের কাছে দুইটা স্টোরি পাঠালাম শেয়ার করলেন না, তো আসলে আমাদের এখানে শত শত মানে আসলে হাজার হাজার বললে প্রচুর ঘটনা আসে যেটা আসলে আমরা পরে কুলোতে পারছি না, আসলে আমরা এক এক করে সবার মানে ঘটনাগুলোই পড়ার চেষ্টা করছি, সেটা হলো বিষয়। আসলে বিষয়গুলো একটু বিনয়ের সাথে দেখবেন। রেজাউল করিম লিখেছেন আমাদেরকে শেরপুর থেকে, আমাদেরকে লিখেছেন খায়রুল কবির, উনি বলেছেন যে উনি নরসিংদী থেকে শুনছেন, ওনার ভয় লাগছে। আমাদের এখান থেকে শুনছেন লিখেছেন তুহিন লিখেছেন এস এ আবিদ
আমরা আপনাকে বলছি আমাদের এসএমএস এর মাধ্যমে আপনি যুক্ত হতে পারেন, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। আমরা এই মুহূর্তে কথা না বলে চলে যাব আমাদের আরেকটি স্টোরিতে, শুনে আসি, শুনে থাকুন।
আসসালামু আলাইকুম, আমি তৌফিক ওমর সচিব, গ্রাম কাজী বাধা, জেলা রাজবাড়ি। ঘটনাটি বলেছিল আমার এক বড় ভাই নির্মল, বড় ভাইয়ের বাড়ি মাটিপাড়া হাই স্কুলের সাথে, আজ থেকে প্রায় 25-30 বছর আগে, 1971-এর যুদ্ধের সময় মাটিপাড়া এলাকার এক নামকরা রাজাকার ছিল, তার নাম ছিল বাহাদুর খুনকার। উনি পাক বাহিনীদের সাথে গ্রামের যুবতী মেয়ে এবং মহিলাদের সাথে জোরপূর্বক অশ্লীল কার্যকলাপ করত,
এবং মুক্তিবাহিনীদের পাক সেনার কাছে ধরিয়ে দিতেন। তারপর পাক বাহিনীরা তাদের মেরে হাইস্কুলের পাশে ছোট্ট একটা হাসপাতাল ছিল সেখানে ফেলে দিতেন। পরবর্তীতে বাঙালিরা পাক বাহিনীদের লোকদের মেরে ওই হাসপাতালের কোথাও আসত এবং সেগুলো পচে গলে মাটিতে মিশে যায়। দেশ স্বাধীনতা লাভের পর গ্রামবাসীরা ওই বাহাদুর খুনকার রাজাকারকে খুঁজে বের করে শুক্রবার জুমাবাদ তাকে ওই হসপিটালের গেটের ওখানে ধারালো ছুরি দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় এবং মাথাহীন বডি ওইখানে পুঁতে দেয় কোন প্রকার জানাজা ছাড়াই। এটাই ছিল তার একমাত্র পাপ থেকে ওই হাসপাতাল গেট খুব খারাপ জায়গায় পরিণত হয়। হাসপাতাল গেট ছিল হাই স্কুলের সাথে যে রাস্তা রয়েছে তার পাশেই। ভয় সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করত না। ওই হাই স্কুলে দপ্তরি রাতে স্কুল পাহারা দিত এবং শিক্ষকদের আলোচনা কক্ষে ঘুমাত। একদিন রাতে হঠাৎ দপ্তরি একটা মোটা কণ্ঠে পুরুষের গলায় কান্নার শব্দ শুনতে পায়। তারপর তিনি দরজা খুলে বাহিরে যায়। তার দরজা খোলার শব্দে কান্নার শব্দটা বাতাসে মিলে যায়। উনি প্রায় রাতে ওই শব্দ শুনতে পেত। একদিন ওই কান্নার শব্দ তিনি উদ্ঘাটন করতে চায়। হঠাৎ এক রাতে আবার সেই কান্নার শব্দ। উনি আস্তে আস্তে দরজা খুলে স্কুলের গেটের কাছে যায়। স্কুলের গেট থেকে হাসপাতাল স্পষ্ট দেখা যায়। উনি দেখেন হাসপাতালের গেটের সিঁড়ির সাথে হেলান দিয়ে কে যেন হু হু করে করুণ শব্দে বিলাপ করছে এবং ওই চেয়ার ঘড়িয়ে তার দিকে তাকায়। উনি দেখে ওটা আর কেউ না, সে রাজাকার আলবদর বাহাদুর খুনকার। উনি এটা দেখে এক দৌড়ে স্কুলের রুমে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে রুমের এক কোণে ঘাপটি মেরে শুয়ে থাকে। হঠাৎ বাহাদুর খুনকার এর কণ্ঠে তার দরজায় কড়া নাড়িয়ে বলে, ওই রফিক দরজা খোল। তারপর ওই রফিক নামের দপ্তরি বেশ কয়েকদিন অসুস্থ হয়ে মারা যায়। আমার এক বড় ভাইয়ের বাবা রাতে বাড়ির বারান্দায় বসে বসে ঝাড়ু দেওয়ার শলা বানিয়ে বাজারে বিক্রি করত। ঘোড়া মার্কেটের একজন ভ্যান চালক প্রতিদিন রাতে আবার বাবার সাথে সরাসরি গল্প করে দিন ভ্যান চালিয়ে সে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। ভ্যান চালক দেখে ওই হাসপাতাল গেটের ওখান দিয়ে কি যেন ঘোড়াঘুরি করছে। ভাবল হয়তো কোনো মানুষ, কিন্তু চাঁদের উপর থেকে যেই মেঘটা সরে গেল তেমনি আলোতে জিনটার উপর এসে আলো পড়ল। তা ছিল খুবই ভয়ঙ্কর। দেখলাম মাথাবিহীন একটা মানুষের দেহ হাসপাতাল গেটের ওখান দিয়ে হাঁটাহাঁটি করছে এবং একটা কাটা মাথা একবার হাসপাতালের উপর থেকে নিচে আর একবার নিচে থেকে উপরে লাফালাফি করছে এবং ওই অশরীরটা তার দিকে তাকিয়ে তার পিছু নেয়। উনি ভ্যান থেকে নেমে দৌড়ে নির্মল ভাইদের উঠানে চিৎকার করে পড়ে যায়। নির্মল ভাইয়ের বাবা রাতে জেগে বসে বসে শলা বানাচ্ছিলেন। উনি এসে ভ্যান চালককে ধরে পানি দিয়ে তার জ্ঞান ফেরান এবং পুরো ঘটনাটি সে ভ্যান চালকটি ও বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মারা যায়। এক পূর্ণিমা রাতে বেথুলিয়া মাদ্রাসার বড় হুজুর কিছু কাজ সেরে প্রায় রাত ১১টার দিকে ওই হাসপাতালের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ উনি দেখলেন ওই বাহাদুর খুনকার এর মাথাবিহীন বডি সহ হাজার হাজার লোক লাঠি সোঁটা নিয়ে তার দিকে এগিয়ে আসছে তাকে মারার জন্য। উনি বিপদ দেখে গোল করে সার্কেল কেটে সেখানে বসে পড়েন এবং বিভিন্ন সূরা কালাম পড়তে থাকে। একসময় বড় বড় ঢিল তার সামনে পড়তে থাকে এবং সেগুলো ওই সার্কেলের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। উনি ভালো করে লক্ষ্য করে দেখল যে এটা তো ঢিল নয়, মানুষের মাথা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই কাটা মাথার মধ্যে একটা ছিল ওই রাজাকার বাহাদুর খুনকারের কাটা মাথা এবং তার পেছন থেকে তার মা, তার বাবা এবং তার স্ত্রী বলে, ওই তুমি এখানে বসে আছো কেন, উঠে আসো, এবং বিভিন্ন ধরনের পায়। এভাবে উনি একের পর এক সুরা কালাম সব পড়তে পড়তে ভোর হয়ে যায়। ওই বড় হুজুরকে ওই খারাপ অসুরী জিনিসগুলো ক্ষতি বা মেরে ফেলার জন্য সারা রাত তার চারপাশে ঘোরাঘুরি করেছিল, কিন্তু পারেননি। বেশ কিছুদিন পর হুজুর বেশ কয়েকজন তান্ত্রিক নিয়ে উনি ওই হাসপাতাল সহ হাসপাতালের গেট বন্ধ করে দেয়। তারপর থেকে কোনো ঘটনা নাকি আর কারোর সাথে ঘটেনি। এটাই ছিল নির্মূল দাদার কাছ থেকে শোনা ঘটনা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
শুনছিলাম আমার যে ফিরোজ খানের কণ্ঠে শ্রোতাদের মধ্যে থেকে পাঠানো সত্য ভৌতিক ঘটনা। আসলে সত্যিই বলে থাকি, আসলে এগুলো গল্প তো আসলে আপনার গল্প বলা চলে না, আসলে মানুষের জীবনে যা ঘটে সেগুলি সত্য ঘটনা। আপনারা চাইলে আপনারা এই শ্রোতার মতো আপনিও পাঠাতে পারেন আমাদের কাছে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। আর পাঠাতে হলে যা করতে facebook.com/bhautik90.8 অফিসিয়াল এই ফ্যান পেজে আমাদেরকে পাঠাতে পারেন আপনার ঘটনাগুলো, আর অথবা আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের ভয়েস রেকর্ড অথবা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে যা পাঠাতে হলে যা করতে হবে bhautik90.8@gmail.com। একটু অসুস্থ আসলে, সবাইকে একটু ক্ষমা সুন্দর শ্রবণে শোনার জন্য অনুরোধ করছি। আর আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে শুনতে পারেন www.asianradio90.com। অনলাইনে এই অ্যাড্রেসটিতে ভিজিট করলে আমাদেরকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারেন। আমাদের ফ্যান পেজ এশিয়ান রেডিওর ফ্যান পেজ www.facebook.com/asianradio, এই পেজে আমাদের একটি পোস্ট চলে গেছে অলরেডি। আপনি চাইলে এই পোস্টটিতে লাইক দিতে পারেন অথবা শেয়ার দিতে পারেন আপনার বন্ধুদেরকে জানানোর জন্য যে এরকম একটি শো চলছে এশিয়ান রেডিওতে। অনেকে আমাদের সাথে কমেন্টসে জয়েন করেছেন, আশামণি জয়েন করেছেন ক্যানারিগঞ্জ থেকে, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। শাবুল আহমেদ উনি বলেছেন যে আমি এই মাত্র টিন করলাম, ভয়ঙ্কর ভৌতিক গল্প আমার শুনতে ভালো লাগে, ধন্যবাদ, আশা করি আগামীতেও আমাদের সাথে থাকবেন। আর যে ফিরোজ
অনেকেই আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে, আপনাকে বলছে তাদের মতো করে যদি চান যে হ্যাঁ আজকের ভৌতিকের সাথে আমি যুক্ত হব, আমার মতামত লিখে পাঠাবো, তাহলে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। 2323 নাম্বারটিতে লিখেছে মামুন সাভার থেকে, শুনছে খুবই ভয় লাগছে। সাকিব মিরপুর থেকে আছে আমাদের সাথে, অন্তু হাসান আছে আমাদের সাথে, খুব ভয় লাগছে। গাজীপুর থেকে নিরঞ্জন আছে আমাদের সাথে, ওয়াও গুড অসাম শো আমুনটা বলছে, থ্যাংক ইউ সো মাচ। জাকির আছে আমাদের সাথে, হাসান আছে আমাদের সাথে, বাড্ডা থেকে আমি আছি, প্রথম শুনছি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। লিখেছে জোভান খান আছে আমাদের সাথে ক্যারানীগঞ্জ থেকে, ভাইয়া অনেক অনেক ভয় করছে। মেহেদি হাসান আছে আমাদের সাথে ঢাকা থেকে, শুনছে ভারতে নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে, আপনি যদি স্টুডিওতে এসে আপনার ঘটনাটি শেয়ার করতে চান। লিখছে সোহাগ শিকদার মিরপুর থেকে, আজ প্রথম শুনছি, খুবই ভালো লাগছে, ভয় পাচ্ছি না, দুটো পর্যন্ত আপনাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাদিয়া আছে আমাদের সাথে, সাইদুল আছে আমাদের সাথে, নাসির খান আছে আমাদের সাথে, কামরাঙ্গীর কামরাত থেকে আমাদের সঙ্গে শুনছে।
আর যদি চান আমাদের অনের স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো, ভৌতিক ঘটনাগুলো আপনি শ্রোতাদের কাছে শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে এসে, তাহলে আপনার AR স্পেস V90.8 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার, যেই নাম্বারটি সবসময় খোলা থাকে আসলে, সেই নাম্বারটি, যেই নাম্বারটিতে আপনার সাথে যোগাযোগ করা হবে, ভৌতিক 90.8 টিম আপনার সাথে যোগাযোগ করবে, সেই নাম্বারটি দিবেন অবশ্যই এবং পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে।
আর আপনার সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা আমাদের কাছে আপনি লিখতে চান, তাহলে আপনি আমার সেই ঘটনাটি লিখতে হলে www.facebook.com/bhautik90.8, সেখানে গিয়ে ইনবক্সে শুধুমাত্র আপনার ঘটনা লিখবেন, অন্য কোনো কথা সেখানে লিখবেন না প্লিজ। আমি যখন চেক করা হয় সেখানে প্রচুর পরিমাণ হাই, কেমন আছেন শুনছি, এই কথাগুলো শুধুমাত্র আপনি এখন আমরা যেখানে পোস্ট দিয়েছি সেখানে কমেন্ট গুলো করুন, কিন্তু ঘটনাটি শুধুমাত্র
ঘটনা পাঠানোর জন্য
আমাদের ইনবক্সে করবেন।
আমাদেরকে মেহেদী হাসান মারুফ লিখেছেন যে আউটডোর শো করা, আউটডোর শো করলে ভালো হয়। আসলে আমাদের প্রক্রিয়াধীন আছে বিষয়গুলো, আসলে অনেক মাধ্যমে আসলে এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আমরা আমাদের ভৌতিক টিমের হয়তো শেষ করতে পারিনি, আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আরো হয়তো নতুনত্ব কোনো কিছু বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করার। আমাদেরকে লিখেছেন তানজিল আহমেদ, উনি বলছেন যে লাইট অফ করে শুনছি। আসলে ভৌতিক ঘটনাগুলো আসলে অন্ধকার বা কোনো একটা নিরস স্থানে শুনতে আসতে অনেকে ভালো লাগে। আচ্ছা, ফেসবুক মাধ্যমে আছেন ফাজবীর, রুহুল ফাজবীর সাতবাটা থেকে, মানে ওনারা তিনজন একসাথে শুনছেন। আর যে প্রীতি এবং সোহেল, সোহেল ভাই এবং রুহুল ফাজবীর, আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। এই মুহূর্তে আসলে ফিরোজ খানের কণ্ঠে কথা না বাড়িয়ে ফিরোজ খানের কণ্ঠে একটি ঘটনা শুনে
আমরা একটি ঘটনা শুরু করছি। আপনার সেভাবে লিখুন, মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে পারেন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323।
আরেকটি কথা যে সার্ভারের কারণে হয়তো অনেকে এসএমএস আসতেছে না, মানে আসছে না আর কি, এরকম চেষ্টা করছি আসলে আমরা সবার মেসেজগুলো রিলোড করার জন্য।
আমাদের টেকনিক্যাল যারা আছে দায়িত্বে তারা চেষ্টা করছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
একটি অসাধারণ এসএমএস দিদি লিখেছেন ঢাকা থেকে, গেট ইউ সুন কাব্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আসলে শুনে আসি ফিরোজ খানের কণ্ঠে আরেকটি ঘটনা।
ঘটনাটি ঘটেছিল আমার বন্ধু রাব্বির বাবার সাথে। এটি ছিল 1996 সালের অগাস্ট মাসের ঘটনা। রাব্বির দাদা বাড়ি মানিকগঞ্জের বেতিলার 13 দোনা গ্রামে। তার দাদার ভাষায় ঘটনাটি তুলে ধরছি। সেবার ধানের চাষ ভালো হচ্ছিল না, তার মধ্যে পাশের বাড়ি কবিরের গরু প্রায় ধান নষ্ট করে দিত। কবির একটু শয়তান লোক ছিল এবং তাকে কেউ দেখতে পারত না। বেশিরভাগ সময় কবির তার গরু দুটি ছেড়ে দিত এবং রাতে আধারে কবিরের গরু আমার ধান খেয়ে যেত এবং নষ্ট করে যেত। অনেকবার কবিরের গরু দুটি ধরে কবির কাছে নিয়ে এসেছি, তবুও তার লজ্জা হয়নি। আমি ঠিক করলাম কবিরকে শাস্তি করব কবিরের গরু পিটিয়ে। কবির তার গরুগুলোকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিত। বাড়ি থেকে আমার জমি দেখা যায়, আমি দেখতাম কবিরের গরু দুটি আমার জমিতে ঢুকেছে। তখন মাগরিবের সময় ছিল, আমি আস্তে আস্তে জমিতে প্রবেশ করলাম আমার চাচাতো ভাই জসিমকে নিয়ে এবং দুজনে প্রথমে গরু দুটিকে বেঁধে লাঠি দিয়ে পেটাতাম। বলে রাখা ভালো, গরু দুটি শান্ত প্রকৃতির ছিল। পেটানোর পর গরু দুটিকে কবিরের বাড়ি দিয়ে আসলাম। মনে করলাম এবার তার হয়তো লজ্জা হবে। গরু দুটি অনেক আহত হয়েছে, আমার চাষ ভালো হচ্ছিল না, কিন্তু গরু দুটির জন্য অনেক কষ্ট লাগছিল। বোবা প্রাণী, ভালো ভাবলাম আর আসবে না। তার পরের দিন রাতে ঈশার নামাজ শেষে আমার জানালা দিয়ে আমার জমিটা দেখলাম এবং খুব হতাশ হয়েছিলাম। এবার আর ভালো হতাশ হয়েছিলাম। হঠাৎ দেখলাম একটি গরুর মতো কিছু জমিতে ঢুকছে, চাঁদের আলো খুব বেশি ছিল না। আবার অনেক রাগ হলো, এবার কবির নয়, কবিরের গরুর উপর। আজ ওই গরুকে এমন মার দেব, মোটা একটা লাঠি নিয়ে জমিতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করলাম। চাঁদের আলোয় এবার স্পষ্ট দেখলাম কবিরের লাল সার, যেটাকে গতকাল আমি পিটিয়েছিলাম। এবার আস্তে আস্তে গরুর পেছনে গিয়ে তার পিঠে বসালাম এক বাড়ি। দেখলাম গরু দৌড়াতে শুরু করছে, আমিও ছুটলাম। বলে ছিল নিচু জমি এবং ও ছুটছিল উঁচু জমির দিকে। গরু ছুটলে ধরা সহজ না, কিন্তু আমার মনে হচ্ছিল ওকে ধরতে পারবো। ও খুব আস্তে যাচ্ছিল, কিন্তু কেন যেন ধরতে পারছিলাম না। হঠাৎ ও থেমে গেল, আমিও থামলাম। তখন ঘোর কেটে গেল আমার, বুঝলাম অনেক দূর চলে এসেছি। চকের প্রায় শেষ প্রান্তে কালীগঙ্গা নদীর কাছাকাছি। এতদূর কিভাবে আসলাম, কিভাবে সম্ভব? দেখলাম গরুটি ঘুরে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেলাম। গরুর চোখ কোনোদিন লাল হয়? মনে হচ্ছে গরুটি হাসছে। দেখলাম সে নাক দিয়ে শব্দ করছে। মনে হলো গরুটি স্বাভাবিক এড়ছে, বড় হয়ে গেছে। অসম্ভব অদ্ভুত লাগছিল। এটি কখনই গরু হতে পারে না। আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে পেছনে ঘুরে ছুটতে চেষ্টা করলাম। মনে হলো পেছনে গরুর খুরের আওয়াজ হচ্ছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম ভয়ের কারণে। সকালে দেখলাম আমার পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়ে বা কেউ বসে আছে। সবাই বলল আমাকে নাকি ভোরে কালীগঙ্গা নদীর একদম পাড়ের কাছে পাওয়া গেছে এবং গায়ে নাকি অনেক কাদা মাটি লাগা ছিল, আর কবিরের লাল গরুটা নাকি গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
স্বাগত জানাই আরেকটিবার ভৌতিক 90.8 FM এ। এখানে আছি আমি কাব্য, আমার সাথে আছেন ফিরোজ খান। শুনছিলাম ফিরোজ খানের কণ্ঠে তাদের মধ্য থেকে পাঠানো একটি ঘটনা, যেটি পড়ে শুনিয়েছেন ফিরোজ খান। আপনি চাইলে আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদেরকে ফেসবুক মাধ্যম অথবা ইমেল মাধ্যমে। যদি পাঠাতে চান www.facebook.com/bhautik90.8 bhautik90.8 অফিসিয়াল পেজটিতে আপনি ইনবক্স করতে পারেন আপনাদের ঘটনাগুলো, অথবা ইমেইলে আপনার ভয়েস রেকর্ডগুলো অথবা ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদেরকে mail.com অথবা আমাদের, দুঃখিত অনেক কষ্ট হচ্ছে আসলে করতে চেষ্টা করছি, আমাদের অনিয়ারে যদি এসে আপনি যদি আপনার ঘটনাগুলো বলতে চান তাহলে লিখে ফেলুন। মোবাইলের অ্যাড মেসেজ আপনি কি টাইপ করুন AR space V90.8, আমি আবার বলছি AR space আপনার নাম স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। অলরেডি আমাদের এশিয়ান রেডিওর ফেসবুক পেজে আমাদের ভূত রিলেটেড অর্থাৎ ভৌতিক 90.8 এটা পোস্ট চলে গেছে, সেখানে গিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি করতে পারেন। এত কমেন্টস গুলো করা হয়, আপনাদের ভালোবাসা এত, আসলে আমরা পারি না সবগুলো কমেন্টস পড়তে, চেষ্টা করি আসলে পড়ার জন্য। চাইলে পোস্টটি শেয়ার করতে পারেন যদি আমাদের শো আপনার ভালো লেগে থাকে। আর যে ফিরোজ,
আপনার সেই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ওয়েতে আপনার যুক্ত, আপনার কামনা করছি আমরা যাতে করে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেন। যেমনটা করে SMS এর মাধ্যমে আপনি এই বন্ধুগুলোর মতো আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR space দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে তার নামটি হচ্ছে সাগর, আছে আমাদের সাথে ফরিদপুর থেকে, খুবই ভয় পাচ্ছে। আমাদের সাথে আছে বিল্লাল হুসাইন গ্যান্ডারিয়া থেকে, শুনছে আজকে প্রথম শুনছে আর SMS প্রথম করছে, স্বাগত লাগছে। আমাদের সাথে আছে অন্তু হাসান, শুনছে খুবই ভয় পাচ্ছে। বিপ্লব খান আছে আমাদের সাথে, বিপ্লব খান নবি নামিলা আছে আমাদের সাথে, সেই শোটাকে অনেক অনেক ভালোবাসে। লিখেছে সাগর আছে আমাদের সাথে আলী কারণীগঞ্জ থেকে, ফিরোজ ভাই ভৌতিক না শুনলে আমার ঘুম আসে না, থ্যাংক ইউ সো মাচ এই চমৎকার একটি SMS করার জন্য। রুবেল আছে আমাদের সাথে বক্স নগর পল্টন থেকে, শুনছে কেমন আছে জানতে চাচ্ছে, আপনাদের প্রোগ্রাম শুনছে খুবই ভালো লাগছে, খুবই ভয় পাচ্ছে আপনাদের। আনোয়ার আছে কারণগঞ্জ থেকে, নিধি আছে আমাদের সাথে টঙ্গী থেকে, ভেরি বিউটিফুল এমনটা বলছে। তাহসিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে জান্নাতু তুল আছে আমাদের সাথে, সাগর আছে আমাদের সাথে, তন্ময় আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আই লাভ ইউর শো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। লিখেছে তার নাম হচ্ছে সাদাত হোসেন চাবান আছে আমাদের সাথে, এমডি সানি ফতুলা থেকে, নাসিমা আছে আমাদের সাথে, রবিন আছে আমাদের সাথে, এমডি জান্নাত আছে। এভাবে দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে।
আমাদের মাধ্যমে ফেসবুক আছেন, আমাদের সাথে আছেন তাহিরুল ইসলাম সাদ্দাম, সাদ্দাম আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন জাকির। উনি বলেছেন যে উনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন অনেক বন্ধু বান্ধব নিয়ে। হাসান চৌধুরী আছেন আমাদের সাথে আছেন। আব্দুস সবুর বলছেন যে ভাইয়া কমেন্টস পড়েন না কেন? আসলে যারা এস এম এস করেন এবং ফেসবুক মাধ্যমে যারা কমেন্টস করেন আসলে সবারটাই পড়ে দেওয়ার চেষ্টা করি। আসলে অনেক সময় আসলে সময়ের কারণে
প্রাণপণে চেষ্টা করি আপনাদের এস এম এস গুলো আপনাদের কমেন্ট গুলো পড়ার জন্য রাগ করবেন না, আমাদের সাথে থাকুন।
আসলে আধুনিক পৃথিবীতে ভূত প্রেতের যে অস্তিত্ব আসলে ফিরোজ খান এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। তুমি জানো অনেকেই হয়তো বিশ্বাস করে না যে ভূত কিংবা কোন প্রেত অথবা জিন
তার সাথে ঘটেনি, তাই হয়তো বা সে বিশ্বাস করতে পারছে।
সবচেয়ে বড় কথা হল তুমি কি চট্টগ্রাম?
হ্যাঁ গিয়েছিলাম।
সেইখানে একটা কথা আছে ফয়েজ লেক চট্টগ্রামে আমাদের বাংলাদেশের একটি জায়গায়, সেখানে নাকি ফয়েজ লেকের এখানে একটা কালো ছায়া দেখতে পায়, একটা লোকমুখে শোনা কথা। আবার অনেকে শাড়িতে খোলা চুলে কোনো নারীকে দেখেন প্রায় ঘোরাফেরা করতে। কেমন অদ্ভুত ঘটনা না বাংলাদেশের মধ্যে এরকম একটা?
হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে আমি যখন গেছিলাম তখন এরকম কিছু দেখিনি।
এটাই বিষয়,
ঘটে কার সাথে ঘটে না, তার যে মুহূর্তে তার চলাফেরার সময় তখন হয়তো তার দৃষ্টি থাকে ওই দিকটাতে, তখন হয়তো বা তারা দেখতে পায়।
আসলে এইগুলো এইসব অস্তিত্বকে আসলে কোন প্রমাণ বা দলিল দ্বারা আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। যারা বলেন বা যারা ফেস করেন তারা আমাদের এখানে যারা ঘটনা বলতে আসেন তাদের আমি নিজে দেখেছি যে তাদের চোখ মুখ দিয়ে লাল হয়ে গেছে। মানে আসলে যিনি
যারা আমাদের স্টুডিওতে আসছে তাদের ঘটনাগুলো বলার সময় তারা কেমন ভয় তাদের মধ্যে কাজ করছে।
আরেকটা কথা বলতে চাই, একজন বলছিলেন শেষ করার শেষ মুহূর্তে উনি বলছেন যে শেষ করে অনেক রুম থেকে বের হবেন, তখন বলছিলেন যে আমি যা দেখেছি আমি আর দ্বিতীয়বার তা দেখতে চাই না, এতটা ভয় লেগেছে। আপনারা চাইলে ভৌতিক 90.8 এ আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন ফেসবুক মাধ্যম এবং এস এম এস মাধ্যমে। আপনাদের অংশগ্রহণ আসলে কামনা করছি স্বতঃস্ফূর্ত। শুনে আসবো আর যে ফিরোজ খানের কণ্ঠে আরেকটি ঘটনা,
তো শুনতে থাকুন আর আমাদের সাথে আপনি যুক্ত থাকুন। সবগুলো ওয়েতে যুক্ত হন এমনটাই চাই আমরা। আরো একটি গল্প নিয়ে শুনে আবার ফিরছি আমরা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম আব্দুল কাইয়ুম, আমি প্যারিসে থাকি। আমার একটা ঘটনা আছে যেটি আমার নিজের সাথে ঘটেছিল। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে যাই। আমি 2010 সালে পড়াশোনার জন্য হোস্টেলে চলে যাই, সেখানে সবকিছু স্বাভাবিক চলছিল। আমি জানালা দিয়ে প্রায় সময় পাশের বিল্ডিং এর বারান্দায় একটা বাচ্চাকে দেখতে পেতাম, কিন্তু বেশিরভাগ সময় ওই বাসার জানালা বন্ধ থাকত। এক বছর পর 2000 তখন হোস্টেলের ডাইরেক্টর আমি আর আমার এক বন্ধুকে পাশের বিল্ডিং এর দোতলায় একটা অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়, ঠিক ওই বাড়িটার তিনতলায়। আমি তখনও জানতাম না যে পুরো বাড়িটা শুধু আমরা দুজন থাকি। ওই বাসায় প্রায় সময় আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটত, তবে আমি কখনো তেমন পাত্তা দিতাম না, সব সময় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখতাম। প্রতিদিন তিনতলায় মানুষের শব্দ শুনতাম আর বাচ্চাদের হইচই শুনতাম, কিন্তু কোনো মানুষকে দেখতে পেতাম না তিনতলা থেকে নিচে নামতে। কোনোদিনও আমার সাথে কোনো মানুষের সাথে দেখা হয়নি। একদিন কৌতূহল বসতে তিনতলায় গেলাম, দেখি দরজাটা খোলা, উঁকি দিয়ে দেখি মাকড়সার জাল আর ধুলোবালিতে ভরে আছে রুমগুলো। এরকম অবস্থা দেখে ভেতরে ঢোকার সাহস করতে পারিনি, সাথে সাথে আমার বাসায় চলে আসি। তখন আমি নিজেকে প্রশ্ন করতে থাকি, এতদিন যে আমি মানুষের শব্দ শুনতাম ওই শব্দগুলো কে করত আর কেনই করত? পরে হোস্টেলের ডাইরেক্টরকে জানাই যে আমার কথাটা, সে শুনে হেসে উঠে আমাদের বাসাটা যেন ভূতের বাসা হয়ে যায়। নিজে নিজে থালা বাসন ভাঙতে থাকে আর ভাঙা থালা বাসন টেবিলের উপরে পড়ে থাকত। 2012 সালে আমি ওই বাসা ছেড়ে দেই। যেদিন বাসা থেকে চলে আসি আমার অনেক জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে থাকে, অনেক জিনিস আমার ভেঙে যায়। যখন বাসা থেকে বের হয়ে আসি, পেছন দিকে তাকিয়ে দেখি সেই ছোট্ট বাচ্চাটা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ভয়ে পেছনে আর তাকাতে পারিনি। তারপর আমি আর কোনোদিন ওই হোস্টেলে ফিরে যাইনি। আমার কাছে পুরো ঘটনাটা এখনো রহস্যের ব্যাখ্যা পাই, আপনাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, আরেকটি বার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটায় এই মুহূর্তে চলছে ভৌতিক 90.8। আমরা দুজন বন্ধু আপনার সাথে আছি, আমি ফিরোজ খান অ্যান্ড কাব্য শাহরিয়ার। আমরা রাত দুটো পর্যন্ত আপনার সাথে থাকবো ভূতের গল্পগুলো নিয়ে। আমাদের ভৌতিক সাহিত্যিক যে নাট্যিকাটা আছে সেখানটা আছে, নিশ্চয় আমরা কিছুক্ষণ পর প্লে করব। আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন SMS এর মাধ্যমে। আপনার মতামত আমরা জানতে চাই, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস, আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার কাছে যদি ঘটে, আপনার সাথে ঘটেছে অথবা কোনো একটা মাধ্যম থেকে আপনার জানা আছে এরকম ভূতের কোন ঘটনা, সেই ঘটনাগুলো আপনি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে গিয়ে আপনি ইনবক্সে শুধুমাত্র আপনার ঘটনাটি লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এছাড়া আমাদের সাথে আপনি ফেসবুকের মাধ্যমে এই মুহূর্তে যে আমাদের যে ফেসবুকটা আছে সেখানে আপনি যে পোস্ট দেওয়া আছে সেখানে আপনি শুধুমাত্র কমেন্ট করে আপনার মতামত লিখবেন, যে আপনার আজকে সেটা আপনার থেকে ভয় লাগবে, ভালো লাগবে, মতামত সেখানে আপনি কমেন্টের মাধ্যমে জানা দিতে পারেন।
www.facebook.com/asianradio অফিসিয়াল ফ্যান পেজে ভৌতিকের একটি পোস্ট অলরেডি চলে গেছে, চাইলে আপনারা এই পোস্টটি লাইক দিয়ে শেয়ার দিতে পারেন, আপনার বন্ধুদেরকে জানাতে পারেন যে এশিয়ান রেডিওতে ভৌতিক 90.8 এই আমাদেরকে ফেসবুক মাধ্যমে যারা জয়েন করছেন তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। আপনি চাইলে অন এয়ার এসে আপনার ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন। মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন AR স্পেস V90.8, আমি আবারও বলছি AR স্পেস V90.8 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে যারা আছেন ফেসবুক মাধ্যমে তাদের নামটি একবার পড়ে নিতে চাই। ফিরোজ খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জামান উল্লাহ, উনি বলছেন থ্যাংকস এশিয়ান রেডিও ধন্যবাদ। নিঝুম আছেন আমাদেরকে বলছেন যে ওনার ভয় লাগছে। সাব্বির আহমেদ আছেন আমাদের, উনি বলছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন HD তামিম, উনি বরিশাল থেকে শুনছেন, ধন্যবাদ আপনাকে যে এত দূর থেকে আমাদেরকে শুনছেন।
সাগর আছে মিরপুর থেকে আমাদের সাথে, আজগর আলী ফ্রম ঢাকা থেকে শুনছে, ফোন নাম্বার দিয়েছে নিশ্চয়ই। নাসির উদ্দিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে পান্থ বাড্ডা থেকে জয়েন করছে, ভয় পাচ্ছে। MD জুনাইদ ইসলাম ফরিদপুর মধুমাইন এমনটা জায়গাটার নাম মনে হচ্ছে, ভাইয়া ভয় লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে আজগর হুসেন, রিমি আছে ঢাকা থেকে, আশায় থাকি কখন ভৌতিক শুরু হবে। আচ্ছা লিখেছে ফাহিম আহমেদ আমাদের সাথে আছে, ভয় পাচ্ছে। রয়েল খান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আবদুল্লাহ আমাদের সাথে শুনছে সিটি ইউনিভার্সিটি থেকে, আচ্ছা হল থেকে শুনছে, অনেক ভয় পাচ্ছে। মমিনুল আছে আমাদের সাথে, আমাদের সাথে তাজ আহমেদ, তুষার শুনছে, রূপান্তিক শুনছে আমাদের সাথে, আমাদের সাথে শুনছে এই মুহূর্তে আনিস মিরপুর থেকে শুনছে, আহমেদ সরকার শুনছে, জুবায়েদ খান শুনছে আমাদেরকে শুনছে, রাজীব খান মিরপুর এক নাম্বার থেকে শুনছে, বাট মাঝে মাঝে প্রবলেম হচ্ছে আমরা বলছি। নিশ্চয় আমাদের যে টেকনিক্যাল টিম আছে আমরা তাদেরকে কাছে জানিয়ে দিয়েছি যে একটু প্রবলেম হচ্ছে SMS এর মাধ্যমে। অসংখ্য বন্ধুরা আমাদেরকে এই কথাগুলো লিখছে, প্লিজ আপনারা একটু দেখেন, তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা।
ফিরোজ খান, সিরাজগঞ্জের চলনবিল নামে একটা জায়গা আছে, সেখানকার একটা চরে, সেই চরের জিনের বসবাস বলে স্থানীয়রা বিশ্বাস করেন। এখানকার তিনটি মন্দিরে নানা অলৌকিক ঘটনা ঘটে, এটা লোকমুখে শোনা যায়। আসলে চট্টগ্রামে আরেকটা জায়গা আছে, সেটা হলো পার্কি বিচ, এখানে সমুদ্র তীরে মানুষের চিৎকার শুনতে যায়, শুনতে পাওয়া যায় এরকম বলেছেন স্থানীয়রা যারা ওখানে বসবাস করেন। ওটা নাকি সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিকদের কান্নার ধ্বনি, এরকম একটা কথা। এরকম কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে আসলে, আপনাদেরকে জানাবো একটু পরে, তার আগে শুনে ফেলবো
আমরা শুনে আসছি। আমাদের সাথে যুক্ত হতে পারেন এসএমএস এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে ওয়েগুলো আমরা বলেছি। আমাদের সাথে অনেকে আছে, তাদের কথাগুলো নিশ্চয়ই বলবো। তার আগে আমরা একটি ঘটনা শুনে আসি, শুনতে থাকো।
আমি শাওন, আরেকটি ঘটনা লিখে পাঠালাম, আশা করি ভালো লাগবে। আমি ঢাকা আসার পর গ্রামের বান্ধবীদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম, চিঠি পাঠাতাম আমার এক বন্ধুর ঠিকানায়। ওইসব চিঠি বান্ধবীদের কাছে পৌঁছানো ছিল তার দায়িত্ব। তখন আমার এলাকায় মোবাইলের ভালো নেটওয়ার্ক পাওয়া যেত না, এক দুজনের মোবাইল ছিল, তা গাছের মগডালে উঠে নেটওয়ার্ক খুঁজত। একবার হল কি, আমি একটা চিঠি পাঠালাম ওই বন্ধুর ঠিকানায়। আগে থেকে হিসেব করে রাখতাম চিঠি কবে গিয়ে পৌঁছাবে, তো যেদিন চিঠি পৌঁছানোর কথা তার আগের দিন সন্ধ্যায় আমার বন্ধু ঢাকা এসে ফোন করল। আমি তো ঢাকা এসে গেছি রে, মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারল। এলাকায় আমার যে শত্রু কার হাতে না কার হাতে পড়ে যায়, আর ওই পিউনো হল একই এলাকার। তাছাড়া চিঠি যদি বন্ধু, খুব ভয় পাইলাম, সিদ্ধান্ত নিলাম রাতেই বাড়ি যাব। মহাখালী থেকে ময়মনসিং এর বাস পেলাম, ময়মনসিং এ যেতে যেতে রাত একটা। হালুয়াঘাটের কোনো বাস না পেয়ে শেষে হালুয়াঘাটগামী একটি ট্রাকে উঠে পড়লাম। যখন নাগলা নামলাম তখন রাত দুইটা, কোনো রিক্সা নাই। একটি দোকান খোলা পেয়ে এক প্যাকেট ভ্যানসন আর একটা ম্যাচ নিয়ে হেঁটে রওনা হলাম। ওইখান থেকে আমার বাসা 15 কিলোমিটার, তার মাঝে 5 কিলোমিটার রাস্তা পাকা, বাকি 10 কিলোমিটার কাঁচা রাস্তা। হঠাৎ একটি রিক্সা দেখে পুলকিত হলাম, কিন্তু রিক্সাওয়ালা রাজি হল শুধু পাকা রাস্তাটুকু যাবে, কাঁচা রাস্তায় অনেক কাদা তাই যাবে না। আমি পাকা রাস্তাটি 10 টাকা দিয়ে গেলাম, তারপর প্যান্ট উল্টিয়ে হাঁটু পর্যন্ত তুলে রওনা হলাম। মাঝে মাঝে চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে, তখন চারদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি চাঁদটাকে কোনো দৈত্য তাড়িয়ে নিয়ে গেছে। পাশে ধান খ্যাত থেকে একটি ব্যাগ ডেকে যাচ্ছে, বুঝতে পারলাম হয়তো কোনো সাপ ওই ব্যাগটিকে ধরছে। আমি হেঁটেই চলছি, আমাকে যে সকালেই বাজারে পৌঁছাতে হবে। মাঝে মাঝে সিগারেট ধরিয়ে এক দুইটা ফুঁ দিচ্ছি, আসলে সিগারেট খাওয়ার চেয়ে হাতে সিগারেটের আগুন রাখাটাই মুখ্য বিষয়। দূর থেকে দুটি শেয়াল দেখা গেল, আমাকে দেখে যেন অবাক হয়ে গেছে, কাছে যেতেই এক দৌড়ে পাশের ধান খেতে মিলিয়ে গেল। আমাদের ইউনিয়নে ঢুকে পড়লাম, আর মাত্র 4.5 কিলোমিটার। আকাশের চাঁদটা মাঝে মাঝে উঁকি দিয়ে হারিয়ে যায়, যেন আমার সাথে লুকোচুরি খেলছে, আর তারাগুলো যেন মিটমিট করে হাসছে। পশ্চাবের খুব চাপ দিল, হাতের সিগারেটটা এইমাত্র শেষ হয়েছে। আমি ব্রিজের উপরে দাঁড়ানো, হঠাৎ হঠাৎ ব্রিজের নিচে থেকে একটি মেয়ের হাসি শোনা গেল। আমি তো অবাক, ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে, এই ভেবে চিন্তা করলাম দেখে আসি কে ওখানে। তখন এখন তো বর্ষাকাল, ব্রিজের নিচে তো পানি, সাথে সাথে কি যেন পায়ের তলা দিয়ে সোজা মাথায় উঠে গেল, চিনচিন করে মাথাটা ব্যথা করছে। আমি যখন খুব ভয় পাই তখন আমার ওই রকম লাগে। আমি ব্রিজ থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম, দাঁড়াও, পেছনে তাকিয়ে দেখি ঠিক ব্রিজের মাঝখানে একটা সাদা শাড়ি পরা যুবতী মেয়ে দাঁড়ানো আছে। আমাকে তুমি চিনো না, চমকে উঠলাম, দেখি অর্পণা। ভালো করে তাকালাম, এখন কিন্তু আর অর্পণা মনে হচ্ছে না, অর্পণার কথা খুব মনে পড়ে গেল। আমি বললাম, না চিনি না, তুমি আমারে লইয়া যাও, আমি আপনাকে কোথায় নিয়ে যাব। ভয়ঙ্কর ভয়ঙ্কর সে চিৎকার যেন কানে পর্দা ছিঁড়ে যাবে, আমি দৌড়ালাম, চিৎকার যেন বেড়েই চলছে, পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গেল। আমি পেছনে তাকাবার সাহস পেলাম না, সামনে বাতি আর মানুষ দেখতে পেয়ে থেমে গেলাম। কি হয়েছে আমি সব খুলে বললাম, সাথে এও বললাম আমি তো আর একা একা বাসা যেতে পারবো না। তারপর তারা সবাই মিলে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আমি আব্বু আম্মুকে কিছু বলতে নিষেধ করলাম। ভাইয়ের এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
শুনছিলাম আর যে ফিরোজ খানের কণ্ঠে শ্রোতাদের মধ্য থেকে পাঠানো ভৌতিক ঘটনা। চাইলে আপনিও পাঠাতে পারেন এই শ্রোতার মতো আমাদের কাছে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। www.facebook.com/bhautik90.8 ফেসবুকের ভৌতিকের অফিসিয়াল ফ্যান পেজে ইনবক্স করতে পারেন, অথবা ইমেলের মাধ্যমে আপনার ভয়েস রেকর্ড অথবা গল্পগুলো পাঠাতে পারেন bhautik90.8@gmail.com এই ঠিকানায়। এশিয়ান রেডিওর ফ্যান পেজে আমাদের অলরেডি ভৌতিক 90.8 মন্তব্য, ভালো লাগা মন্দ লাগা, অথবা আমাদেরকে সাজেস্ট করতে পারেন এই শোটাকে কিভাবে আরো অন্যরকম করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেই মাধ্যমগুলো আছে www.facebook.com/asianradio। এই পেজটিতে গিয়ে আপনার মূল্যবান কমেন্টটি করতে পারেন, অথবা আপনার লাইক দিয়ে এই পেজটি শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদেরকে জানাতে পারেন আমাদের এই শো সম্পর্কে। ফিরোজ খান
আপনাকে বলছি আমাদের সাথে এই মাধ্যমগুলোতে যুক্ত হবেন নিশ্চয়ই আশা করি। SMS এর মাধ্যমে লিখতে পারেন, লিখুন মোবাইল মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস নেম স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বার দিতে। অনেক বন্ধুরা আমাদের সাথে আছে, লগ আউট একটা বন্ধু সোহাদ লিখেছে, খুব ভয় পাচ্ছি, আই লাভ ভৌতিক আমরা লিখেছি। আমাদের সাথে আছে সবুজ গাজীপুর থেকে, আপনাদেরকে শুনছি আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। রাহাত আছে আমাদের সাথে টঙ্গী থেকে, সেদে শুনছে প্রথম আপনাদেরকে শুনছি, স্বাগত জানাচ্ছি। হাসান আছে আমাদের সাথে কামরাঙ্গের চর থেকে, ভালো লাগছে আমি আপনাদের নতুন বন্ধু। সাদ্দিম আছে আমাদের সাথে, রাকিব আছে আমাদের সাথে বান্ডা থেকে, খুবই ভয় লাগছে। রূপ সাথে উত্তরা থেকে, আমি আপনাদের ওকে ওকে ঠিক আছে। নূর আলম আছে আমাদের সাথে, আমরা বলেছি আমরা চেষ্টা করছি এইটা প্রবলেমটা সলভ করার জন্য। রাজ আছে আমাদের সাথে, মামুন ঢাকা থেকে মাঝে মাঝে ওকে। নাসির খান আছে আমাদের সাথে, আর যে জি আর তুষার ঢাকা থেকে শুনছে, বিগ ফ্যান আমাদের এমনটাই শুনছে লিখেছে। রাসেল আছে আমাদের সাথে, আবির খান আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, রূপাইয়া আছে আমাদের সাথে।
আমাদের সাথে আমাদের অফিসিয়াল ফ্যান পেজে যারা যুক্ত আছেন তাদের নামটি একটু বলতে চাই। এমনি জাকির আছেন, উনি বলছেন যে অনেক ভয় লাগছে অনেক। হৃদয় খান লিখছেন যে উনি উত্তরা থেকে শুনছে। রিমন লিখেছেন যে আপনাদের সাউন্ড একটু পরপর অফ হয়ে যাচ্ছে, কেন? সম্ভবত টেকনিক্যাল কোনো কারণে, হয়তো আই ডোন্ট নো, আমরা তো আমাদেরকে সার্ভারে যারা আছেন তাদেরকে হয়তো বিষয়টা জানিয়েছি, চেষ্টা করছেন। আমাদেরকে আমান লিখেছেন, সদমান কুমার রয় আজকের গল্পগুলো অনেক ভয়ের, ওনার উনি ভয় পাচ্ছেন। এরকম অনেকে লিখেছেন যে আপনাদের বলার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। বিষয়টা হলো আমি কাব্য শারিয়ার আসলে কোনো আর্জে না, আপনাদেরকে আসলে কোনো স্টাইলে বলার চেষ্টা করি না। যে ফিরোজ খান আছেন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য, আসলে আমরা যদি ব্যর্থ হয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী।
নিশ্চয়ই আপনাদের মতামত আপনার ভালো মন্দ দুটোই করতে পারেন। সো মতামত আর হচ্ছে আপনার মন্তব্য যথারীতি করবেন, মানে যতটুকু আপনার করার প্রযোজ্য আমরা সবটুকুই গ্রহণ করব, কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আমাদের কোন একটা বন্ধু ঘটনা এসে আমাদের স্টুডিওতে বলেছে, আমরা সেটা শুনে আসি।
ইমেলের মাধ্যমে উনি পাঠিয়েছেন ওনার রেকর্ডটা, আমরা শুনে আসি এই মুহূর্তে।
আমার নাম রকো রায়হান জিকু, আমাদের দেশের বাড়ি বাগেরহাটে, আমাদের গ্রাম চুরুলিয়া চরগ্রাম। আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জীবনের একটি বাস্তব ঘটনা। আমাদের গ্রামের থেকে শহরে যেতে হলে একটি নদী পার হতে, নদীটির নাম হচ্ছে দড়াটানা। সেখানে এখন একটা ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু আজ থেকে 10 বা 12 বছর আগে সেখানে কোনো ব্রিজ ছিল না। তখন সকলেই আমাদের গ্রাম থেকে সেখানে যেতে হলে নৌকার মাধ্যমে নদী পার হতে হতো। এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই একটি শ্মশানকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার পথে নদী পার হলেই সদর হাসপাতাল, সদর হাসপাতাল থেকে একটু দূরে একটি শ্মশান রয়েছে এবং তার থেকে একটু দূরে একটি লাশ কাটা ঘর ছিল, যেটি এখন সদর হাসপাতালে মর্গে ট্রান্সফার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি আজ থেকে 10 বছর আগে। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, 10ম শ্রেণীতে পড়ি। তো টেস্টের পরে আমি ঢাকাতে পড়াশোনা করতাম, টেস্টের পরে আমার ছুটি হয়ে গেল, আমরা দেশে গেলাম। ছুটিতে আমি দেশে গিয়ে ঘোরাফেরা করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি। তো মাঝে মাঝে অনেকদিন পরে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার পরে অনেক রাত হয়ে যেত। এমনই একদিন রাত হয়ে যাওয়ার পরে আমরা বন্ধুরা মিলে শ্মশানঘাটের ওদিকে ঘোরাফেরা করছি। তখন শ্মশানের যে দারোয়ান, উনি এসে আমাদেরকে বলছেন যে এখানে বেশি ঘোরাফেরা করেন না, এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটে। তো আমরা তার কথা শুনে হাসাহাসি করছি, কারণ হচ্ছে এই সময় এ ধরনের কাহিনী বললে বা কেউ কোনো কিছু শেয়ার করলে সেগুলো আমাদের কাছে অবাস্তবই মনে হবে। শ্মশানের মধ্যে ওরা আবার একটা মূর্তি বানিয়েছিল, যেটা আপনার একটা কালী মূর্তি, লাল রঙের জিহ্বা, হাতে ত্রিশূল, কালো মূর্তি, খুবই ভয়ঙ্কর। ওটা দেখার পরে মনের মধ্যে একটু শিহরণ জাগিয়েছিল, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তো দারোয়ান আমাদেরকে বললে আপনারা এখান থেকে চলে যান, আপনারা এখানে বেশিক্ষণ ঘোরাফেরা করেন না। তা আমরা বললাম কেন, এখানে কি কোনো ঘটনা ঘটেছে নাকি ইদানিং এর মধ্যে? তো বললো হ্যাঁ, 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। আমরা বললাম কি ঘটনা? বললো এই যে নদীর পাড় থেকে নৌকা করে একজন লোক তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে, যেহেতু নৌকাটা পাশে ছিল, ঘাটের পাশে, তার বিবাহিত স্ত্রী হঠাৎ করে লাভ দিয়ে ঘাটের ওখান থেকে উঠে শ্মশানের মধ্যে ঢুকে যে কালী মূর্তিটা আছে ওখানে গিয়ে প্রচন্ড আকারে চিৎকার করছিল এবং বলছে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এবং লণ্ডভণ্ড অবস্থা। তো এরকম দেখার পরে পাশে একজন মুরব্বী ছিলেন, উনি গিয়ে দৌড়ে গিয়ে ওই নববিবাহিত বউয়ের কানের মধ্যে দোয়া দরুদ পড়ার পরে মেয়েটি অজ্ঞান হয়ে গেল এবং পরবর্তীতে তাকে বাসায় নিয়ে গেল, তার বাড়িতে নিয়ে গেল তার স্বামী। তো এই ঘটনা বলার পরে আমাদের কাছে তেমন কিছু মনে হয়নি, যেহেতু আমরা 4-5 জন ছিলাম। আমার কাছে মনে হলো যে লোকটা হয়তো বা শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছে। এরকম করার পরে প্রতিদিনই আমার কেমন যেন একটা অভ্যাস হলো যে ওখানে গিয়ে ওই আবার মধ্যে একটু ভৌতিক আবার মধ্যে থেকে একটু শিহরিত হওয়ার ইচ্ছা করত। তো একদিন এরকম করতে করতে একদিন একা একাই চলে গেলাম ওখানে, দেখলাম দারোয়ান দাঁড়িয়ে আছে। তা বললো আপনি আবার আজকে এসেছেন? আমি বললাম যে হ্যাঁ এসেছি, কারণ হচ্ছে আমার এখানে আসতে ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো বললো এখান থেকে আপনি দ্রুত চলে যান। তাই বলো হ্যাঁ, আপনার কাছে তো আমি শুনেছি অনেক ভৌতিক অভিজ্ঞতা এখানে মানুষের হয়েছে, দেখি তেমন কোনো অভিজ্ঞতা আমার হয় নাকি। তো বলছে যে না, এখানে এখন ঘোরাফেরা করা যাবে না, আপনি যান, চলে যান ভাই। তা আমি ওনার কথা তেমন গায়ে লাগালাম না, আমি কথা অন্যদিকে ঘুরালাম। তো বললাম এখানে যে আসলে আর কিছু আসেনি? বলো যে হ্যাঁ, এখান থেকে দূরে গিয়ে ভিতরে গিয়ে আপনি একটা জমিদার টাইপ বাড়ি দেখতে পাবেন, সেই জমিদার টাইপ বাড়ি যদি আপনি দেখেন। আমি বললাম জমিদারের বাড়ি না, জমিদার টাইপ বাড়ি, কারণ কি? উনি বললেন যে কারণ এটা জমিদারের বাড়ি না, এটা আসলে একজন লন্ডনে থাকা একজন মালিক, উনি এই বাড়িটা বানিয়েছেন এবং এই বাড়িটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে কেউ থাকে না। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো এরকম কথা বলে আমি ঠিক আছে, পরে আপনার সঙ্গে আবার কথা হবে, এই কথা বলে উনি চলে গেলেন। তো আমি ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, ভিতরে কি আছে দেখি। তো আমি শ্মশানের ভিতর থেকে হেঁটে, রাস্তার মধ্যে মাটির রাস্তা, হেঁটে হেঁটে ওই বাড়িটার দিকে চলে গেলাম। বাড়িটার দিকে যাওয়ার পরে দেখলাম বাড়িটার গেটটা অনেক সুন্দর, অনেক পুরনো কিন্তু দেখতে অনেক সুন্দর। আগের কালে যেমন জমিদার বাড়ি ছিল দেখতে ঠিক তেমনই, কিন্তু মাথার মধ্যে এটা ছিল যে এটা আসলে পরিত্যক্ত, এখানে ঢোকার বা এখান থেকে এখানে ঘোরাফেরা করাটা ঠিক হবে কিনা। কিন্তু তারপরও মনের মধ্যে সাহস ছিল, আর যেহেতু আমার একটু ভৌতিক অভিজ্ঞতা বা একটু ভূতের গল্প টল্প সবসময় ভালো লাগতো, কিন্তু বিশ্বাস করতাম না, দেখতে চেয়েছিলাম যে আসলে কিছু হয় কিনা। এই বিশ্বাস বা এই আমার মধ্যে যে কিউরিয়াসিটি, এটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তখন আমি বুঝতে পারিনি। গেটের মধ্যে থেকে গেটটা আমি গেটটা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম অনেক জঙ্গল টঙ্গল হয়ে আছে, কিছু কিছু গাছ এখনো আছে, একটা বড়ই গাছ ছিল, সেখানে কিছু নারকেল গাছ আছে, আমাদের ওদিকে নারকেল গাছ অনেক হয়। বাড়িটা কেন্দ্রবিন্দুতে এবং তার চারি সাইডে অনেক ধরনের গাছপালা ছিল, অনেক ধরনের বলতে আম গাছ, বড়ই গাছ, এগুলো নর্মালি গ্রামের দিকে হয়ে থাকে। নদীর পারে যেহেতু নারকেল গাছও ছিল অনেক, তো এভাবে চলার পরে আমি ভাবলাম যে বাড়িটার ভিতরে মানে মেইন যে বিল্ডিং বা মেইন যে বাসাটা সেখানে আমি ঢুকবো কিনা, ঘরটা সেখানে ঢুকবো কিনা। এভাবে ওই বিল্ডিং এর কাছে আমি পৌঁছানোর পরে দেখলাম হঠাৎ করে পিছন থেকে আমাকে একজন কেউ বলছে মেয়েলি কণ্ঠে যে আপনি ভাই এখানে কি করছেন। তো আমি পিছনে ফিরে দেখলাম, দেখলাম যে শাড়ি পরা অবস্থায়, আমার মনে আছে কালো শাড়ি, হ্যাঁ কালো শাড়ি পরা অবস্থায় মেয়ে একজন আমাকে বললেন যে আমি এখানে কি করছি। তো আমার মনে হলো হয়তো বা এখানকার কেউ হবেন। আমার বাড়িটা অনেক সুন্দর, তো অনেক পুরনো জমিদারের বাড়ির মতো দেখায়, কখনো আসেনি তো এখানে দেখতে আসলাম। বলে এই পুরাতন পুরাতন বাড়িতে আপনি কি দেখছেন, এখানে দেখার তো কিছু নাই। তখন আমি বললাম যে না আমার একটু কৌতূহল ছিল তাই দেখলাম। বলছে যে এই বাড়ির পিছনে তো একটা পুকুর আছে, পুকুর ঘাটটা আরো সুন্দর, অনেক সুন্দর। আমি বললাম যে হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আপনি এখানে কি করছেন। বলে আমি এখানে মাঝে মাঝে আসি, এখান থেকে আমার বের হতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় বের হতে পারি না। আমি বের হতে পারেন না কেন? বলে যে না অনেক সময় আসি আমি এখানে। আমি বললাম আচ্ছা। তো বলছেন যে আপনি কি আমার কথা ভাবছেন নাকি এখন ঘোরার কথা বাদ দিয়ে। তো আমি বললাম যে তা একটু, আপনাকে দেখে আমি একটু অবাক হয়েছি, আপনার কথা ভাবাটাই তো স্বাভাবিক। তখন আমাকে বললেন যে ঠিক আছে তাহলে পুকুর ঘাটটা দেখেন। তো আমি বললাম যে ঠিক আছে চলেন দেখি। পুকুর ঘাটে গেলাম, বললো যে বসেন। আমি বললাম যে ঘাটে বসবো, অনেকদিনের ঘাট যদি শ্যাওলা থাকে স্যাঁচতে থাকে পড়ে যাবে। বলছে না পড়বেন না বসেন। তো বসলাম, বসার পরে মেয়েটা দেখি খিলখিল করে হাসছে। আমি বলছি হাসছেন কেন? তো বলছে যে না আমিও বসবো। তো বসলো, বসার পরে মেয়েটা পা পানির মধ্যে ভিজালো, আমি আর ভিজাইনি, আমি তার উপরে সিঁড়িতে বসছি, সে এখানে বসলো। দেখলাম যে মেয়েটার শাড়িও ভিজে গেল, পাটাও ভিতরে। তখন অন্ধকার হলেও যেহেতু একটু চাঁদের আলো অমাবস্যার কাছাকাছি বা এরকম ছিল, সরি পূর্ণিমার কাছাকাছি বা ছিল, তখন মনে হলো যে মেয়েটার পা আমি দেখতে পাচ্ছি। আমি তাকিয়ে দেখলাম হঠাৎ করে যে মেয়েটার পা আঙ্গুলগুলো সব পিছনের দিকে, মানে উল্টা, আমাদের যেমন পা তার থেকে সম্পূর্ণ উল্টা। আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেলাম। তখন মেয়েটা বুঝে ফেলছে যে আমি তাকে দেখে ফেলছি। সঙ্গে সঙ্গে সে আমাকে বললো আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে এখান থেকে নিয়ে যা। বলে আমার হাতটা চেপে ধরলো, এমন ভাবে হাতটা চেপে ধরলো দেখলাম তার চোখের মধ্যে আগুন জ্বলছে, মানে লাল আগুনের মতো মনে হচ্ছে। আমি ভয়ে শিহরিত হয়ে গেলাম। আমি বললাম যে আমি মা বাবা বলে চিৎকার করা শুরু করলাম, ওরে মা আমাকে বাঁচাও। সে যে আর্তনাদকে মানে ওখানে শোনার তো কেউ ছিল না, আমার মনে হচ্ছে আমি এখন চলে যেতে পারলাম, আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত গরম তার হাত। তো আমি দৌড় দৌড় দিতে যাচ্ছি কিন্তু সে আমাকে ঠেসে ধরছে, বারবার ঠেসে টেনে ধরছে। অনেক শক্তি দিয়ে পুকুর পার থেকে একটু উঠেছি, উঠে আমি দৌড় দিব, তখন আমাকে জাপটে ধরলো, আমার গলা চেপে ধরলো মাটির সঙ্গে। আমি তার সঙ্গে অনেক যুদ্ধ করার চেষ্টা করছি কিন্তু ওরকম শক্তি বা ওরকম ওরকম শক্তি বা ওরকম ক্ষমতা কোনো মানুষের আছে কিনা আমার জানা নেই। হঠাৎ করে তার চেহারা যে সৌন্দর্য ছিল সেটাও চলে গেল, বড় বড় মনে হচ্ছে হাতের মধ্যে বড় বড় নখ, তাই দিয়ে আমার গলার মধ্যে চেপে ধরেছে, আমার বুকের উপর উঠে দাপড়ানো শুরু করছে, বলছে আমাকে এখান থেকে নিয়ে যা। আমি তো কথা বের করতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি যে কোনোভাবে এখান থেকে বেঁচে পারলে আর জীবনে এখানে ঢুকবো না। এই সময় এরকম করে যে কখন কতটা বেঁচে গেছে আমি বলতে পারবো না, অনেক ধরনের অনেক মানে অনেকক্ষণ ধরে তার সঙ্গে জোরাজোরি করেছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, এই বোধহয় আমার শেষ মুহূর্ত। এই সময় একটু কোনোভাবে তাকে ঠেলা দিয়ে আমি তার শরীরের উপর থেকে ফেলে আমি আবার দৌড় শুরু করলাম। দৌড় শুরু করে ওই বাড়ির গেট থেকে বের হয়েছি, দেখি সামনে আবার দাঁড়ানো, আমাকে জাপটে ধরলো, আবার জাপটে ধরলো, জাপটে ধরে এরপরে আমার আর কিছু মনে নেই। আমি সজোরে আঘাত খেলাম সেই গেটের সঙ্গে, গেটের সঙ্গে আঘাত পাওয়ার পরে আমার মনে হলো যে ফজরে আজান দিচ্ছে, এটুকু শোনার অবস্থায় আমি বেহুশে পড়ে থাকলাম। পড়ে থাকার পরে ফজর আজান হলো সকাল 10টার দিকে, আমি দেখি যে ওই যে কালী মূর্তিটা ছিল ওখানে আমি শুয়ে আছি, এবং আমার হাতে আমার বুকে এবং আমার মাথায় এবং আমার গলার মধ্যে এত রকমের ব্যথা যে আমাকে পুরো এক মাস ধরে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে এবং ডাক্তারের চিকিৎসা নিতে হয়েছে, এবং আস্তে আস্তে সেই অবস্থা থেকে আমার রিকভারি করে শারীরিক অবস্থা উন্নতি করতে হয়েছে। তো এই ধরনের ঘটনা হওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে এবং আমার বাড়িতে যারা ছিলেন সবাইকে বলেছি যে শ্মশান ঘাটে বা লাশ কাটা ঘরে, ইভেন লাশ কাটা ঘরের কাছেও সবাইকে যেতে বারণ করেছি। এরপরে অনেক ধরনের এই ধরনের ঘটনা ওই শ্মশানে ঘটেছে, আবার এখন আস্তে আস্তে অবস্থা উন্নতি হয়েছে, ওই মূর্তিটাও সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু শুধু আমি একা নেই, এই ধরনের ঘটনা আরো অনেক ঘটেছে ওই এলাকায়। ধন্যবাদ ভৌতিক ও সেন রেডিও 90.8 FM কে।
90.8.
শুনছিলাম ইমেলের মাধ্যমে পাঠানো এক বন্ধুর একটা ভয়েস রেকর্ড, তার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। চাইলে আপনিও পাঠাতে পারেন আমার এই বন্ধুর মতন। পাঠাতে হলে যা করতে হবে, দুটি মাধ্যম আছে আমাদের এখানে, ফেসবুক পেজ এবং ইমেল মাধ্যম, যেখানে আপনার ঘটনাগুলো আপনি লিখে পাঠাতে পারেন। www.facebook.com/bhoutik90.8, that is bhoutik90.8। এই পেজটিতে আপনি চাইলে ইনবক্স করতে পারেন আপনার ঘটনাগুলো, বাংলায় লিখে পাঠাতে পারেন আমাদেরকে, অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন bhoutik90.8@gmail.com। এখানে গিয়ে আপনার আপনার রেকর্ডেড ভয়েস অথবা লিখিত কোনো ওয়ার্ডপ্যাড এর মাধ্যমে আপনার ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন।
আর এই মুহূর্তে আমাদের সাথে আপনি এসএমএস এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত, এআর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। অনেক বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। কাজল আছে আমাদের সাথে ঢাকা থেকে, পায়েল আছে মিরপুর 14 নম্বর থেকে আমাদের সাথে আছে, ফয়জিয়া জামান আতিকা আছে লক্ষ্মীপুর থেকে আমাদেরকে শুনছে, তার নাকি ভয় পাচ্ছে না, নিশ্চয়ই আমরা হয়তো বা চেষ্টা করছি আপনাকে ভয় পাওয়ার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই কোনো একটা সময় ভয় লাগবে। হৃদয় খান আছে আমাদের সাথে, এইভাবে অসংখ্য বন্ধুরা আছে আমাদের সাথে, তবে আমরা সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে গল্প
যেতে চাই। আসলে গল্পে যাওয়ার আগে বা ঘটনাগুলোতে যাওয়ার আগে একটা কথাগুলো বলে দিতে চাই, যে ঘটনাগুলো আমাদের আশেপাশে ঘটে থাকে বা যে ধরনের ঘটনা ঘটে থাকে, আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে নিজের মনকে সাহস যোগান এসব ঘটনাগুলো মোকাবেলা করার জন্য। কিছু জায়গার কথা বলছিলাম একটু আগেই, ধানমন্ডির 27 একটি অ্যাপার্টমেন্টে ভূতের বাস বলে বিশ্বাস করে এলাকাবাসীরা। এখানে বলা হয় যে 10 বছর আগে এই অ্যাপার্টমেন্টে একটা পরিবার থাকতো, সে সময় নাকি কিছু অলৌকিক ঘটনা ঘটতো ওই পরিবারের সাথে। তারা এই প্রতিকার এই ঘটনাগুলোর প্রতিকার করতে না পেরে বাসাটি ছেড়ে চলে যায়। বেশ কয়েক বছর এই বাসাটা খালি থাকে, তারপরে নাকি এই বাসাটা ঘিরে নানান ধরনের নানান রকমের অনেক ভৌতিক ঘটনা ঘটে, এখানে স্থানীয় লোকেরা বলেছেন। এরকম অনেক ঘটনা ঘটে, আসলে এই ধরনের কিছু ঘটনা যারা লিখে পাঠান সেরকম একটা ঘটনা শুনবার যে ফিরোজ খানের কণ্ঠে, চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা গাজীপুরের কোন একটা গ্রামের ঘটনা। এটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রায় 3 মাস আগে ভালোবাসা সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে নীলা নামের একটি মেয়ে আত্মহত্যা করে। তাদের বাড়িটা গ্রাম সাইডে একবারে অজপাড়া গায়ে, তো কাফন ও জানাজা শেষে তাকে মেন রাস্তার পাশে দাফন করা হয়। কিছুদিন পরেই ঘটনাটা ঘটা শুরু হয়। উল্লেখ্য যে আগে মেয়েটা তার প্রেমিকের সাথে ফোনে অনেক কথা বলত, পাশে বাজার থাকায় রাত প্রায় 10:11 পর্যন্ত ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল ছিল। তখন নাকি অনেকেই দেখতে পেত যে মেয়েটা কবরের পাশে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। এটা দেখার পর ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল কমে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে আমাদের এলাকার এক বড় ভাই জরুরি কাজ পড়ে যায়। তখন সময় আনুমানিক রাত 8টা, তার কাজের জায়গায় যেতে হলে ওই কবরের পাশ দিয়ে তাকে যেতে হবে, বাধ্য হয়ে তাকেও যেতে হল। রাত 12টার দিকে সে সাইকেল করে ওই রাস্তা দিয়ে ফিরছিল। সেই কবরটার কাছাকাছি আসতেই সে দেখতে পায় কবরের পাশে সাদা একটি অবয়ব দেখা যায়। সে পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে সাইকেলের গতি বাড়িয়ে দেয়। মেয়েটি কিভাবে যেন উড়ে এসে ওই ভাইটিকে ধাক্কা মেরে সাইকেল সহ ফেলে দেয়। পাশে ধান খেতে ভাইয়া পড়ে যায়। তখন মেয়েটি তার কাছে এসে বলে যে কবরে আমার খুব কষ্ট হচ্ছে, তুই আমার সাথে আয়। এই কথা শোনার পর সাথে সাথেই ভাই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে কিছু মুসল্লি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তাকে আবিষ্কার করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর 3 দিন পর তার জ্ঞান ফিরে। পরে সে আমাদের কাছে সব খুলে বলে। আমাদের এলাকার প্রায় সবাই এই ঘটনাটা জানে।
তারপর থেকে ওই জায়গা দিয়ে বিশেষ করে রাতের বেলা কোনো মানুষ চলাচল করে না। ভাই, এই ছিল আমার ঘটনা, ভালো লাগে পড়ে শোনাবেন। আমি মোহাম্মদ আরিফ আহমেদ, গাজীপুর থেকে।
শুনছিলাম ফিরোজ খানের কণ্ঠে আরিফ আহমেদের, গাজীপুর থেকে আরিফ আহমেদ পাঠিয়েছেন এই ঘটনাটি। অসংখ্য ধন্যবাদ আরিফ আহমেদকে এই ধরনের একটি ঘটনা পাঠানোর জন্য। ভৌতিক 90.8 এ ফিরোজ খান ফেসবুক মাধ্যমে যারা আছেন, খুব দ্রুত যদি দুই একটা SMS পড়া যায়, খুব সময় কম। আমাদের নাটিকা গল্পটা, সাহিত্য রসের গল্পটা
এখনো রয়ে গেছে, আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি প্লে করার জন্য। SMS এর মাধ্যমে আপনার মতামত আমরা জানতে চাই। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। কাজল ঢাকা থেকে, মালিবাগ থেকে লিখেছে, সে অনেক ভূতের ঘটনার শো শুনে, কিন্তু আমাদেরটা নাকি তার থেকে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর সে ভূত বিশ্বাস করে এমনটাই লিখছে। আমাদের সাথে নিম আছে, আমাদের সাথে সালমান হাসান আছে, আমাদের সাথে ঢাকা থেকে বাবুলি ফোন নাম্বার দিয়ে আসতে চাচ্ছে। কাজল আছে আমাদের সাথে, গৌতম আছে আমাদের সাথে, রিমন উত্তরা থেকে শুনছে, আমাদের সাথে গাজীপুর থেকে এসছে, শুনছে নিধা টঙ্গি থেকে শুনছে, হৃদয় খান আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। অনেকেই আমাদেরকে বলছে
যারা আছেন, প্রিন্স মামুন আছেন, আছেন সাদ্দাম কুমার রয়, তার ইসলাম সাদ্দাম, উনি এখনো কমেন্টস লিখছেন, ধন্যবাদ আপনাকে। শুভ মির্জা বলছেন যে কাব্য ভাইয়া ভৌতিক, আচ্ছা ভৌতিকের জন্য অপেক্ষা, কি শীতের অপেক্ষা রইলাম। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লিখেছেন এমডি জামান মোল্লা আছেন, শাবুল আহমেদ আছেন, অনেকেই কমেন্টস করছেন আমাদের সাথে। আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ফিরোজ খান,
আরো একটি ঘটনা আমরা শুনে আসব, কিন্তু তার আগে কিছু SMS কি পড়া হবে নাকি হচ্ছে? শাহাদাত হোসেন আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, সিফাত আছে আমাদের সাথে, আব্দুল্লাহ আছে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আজহারুল ইসলাম আছে আমাদের সাথে গাজীপুর থেকে, তারিকুল ইসলাম আছে আমাদের সাথে লালমাটিয়া থেকে শুনছে, সে খুবই ভয় লাগছে, জাবার হোসেন আছে আমাদের সাথে, এমডি রিমন শুনছে, তাহসান শুনছে আমাদেরকে আড়াই হাজিবাগ থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
এই মতে শুনে ফেলবো আর যে ফিরোজ খানের ঘটে একটি ঘটনা, আপনারা চাইলে এরকম করে ঘটনা লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8 অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আপনার ভয়েস রেকর্ড অথবা গল্প ভৌতিক 90.8@gmail.com। আর আমাদের স্টুডিওতে এসে যারা এসে সরাসরি ঘটনাগুলো বলতে চান, তারা চাইলে এই মুহূর্তে গল্প শুনতে শুনতে SMS করতে পারেন AR স্পেস V90.8 স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি, যেটা আপনার সাথে যোগাযোগ করা হবে, পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। শুনে আসি এই মুহূর্তে আর যে ফিরোজ খানের কণ্ঠে আপনাদের শ্রোতাদের মধ্য থেকে পাঠানো, বন্ধুদের কাছ থেকে পাওয়া আমাদের একটি ঘটনা।
আমি সাইদুল শুভ, আমি আপনাদের নিয়মিত লিসেনার, আমি মাঝে মাঝে আপনাদের গল্প লিখে পাঠাই। আজ অনেকদিন পর লিখছি, গল্পটি আমাকে নিয়ে। আমার গ্রাম টাঙ্গাইল জেলার মির্জাপুরের ছিট মামুদপুর। গ্রামটির মূল কাহিনী আমার গ্রামের দীঘিকে কেন্দ্র করে। আমি গ্রামে থাকি না, তাই দীঘির নামটি বলতে পারছি না, তাই আমি লোকেশনটা বলে দিচ্ছি। দীঘিটা ঠিক ছিল মামুদপুর বাজারের পূর্ব পাশের ছিট মামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। দীঘিটা অনেক পুরনো, যার বয়স আমার আব্বুও বলতে পারে না। আম্মুর কাছে অনেক গল্প শুনেছিলাম যে ওই দীঘিতে নাকি মাঝে মাঝে দুপুর বা সন্ধ্যায় অথবা ঠিক রাত 12টার দিকে নৌকা বা বিরাট আকারের পাতিল জেগে ওঠে বলা হয়। অনেক সময় নাকি সেই দীঘির পাড়ে অজগর সাপ দেখা যায়।
আবার বাঘও নাকি দেখা যেত। অনেক সময় পানি, আবার অনেক সময় পানি শূন্য মাঠ। আমি ভূতে বিশ্বাস করলেও এইসব বিশ্বাস করতাম না। এইবার আসলে ঘটনা আসা যাক। দেখিটা কচুরি পানা ও এক ধরনের জঙ্গল গাছ দিয়ে ভর্তি। বর্ষাকাল, আমি বাজারে যাব। আম্মুকে বলে একটি ছাতা এনে দেয় আমাকে। আমি তখন এক বায়না করে বসি, আম্মু সিলেট থেকে যে ছাতাটা এনেছ সেটা নিয়ে যাব। আম্মু তখন বলে, তুই ছাতাটা নিলে তো হারিয়ে ফেলবি অথবা আনতে ভুলে যাবি। আমি তখন আম্মুকে অনেক বুঝিয়ে ছাতাটা নিয়ে যাই। বাজারে যেতে যেতে বৃষ্টিটা কমে যায়। সেখানে যেয়ে এক দোকানে ছাতা রেখে স্কুলের মাঠে ঘোরাঘুরি করে বাড়ি চলে যাই। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ঠিক তখনই ছাতাটির কথা মনে পড়ে যায়। তখন ভাবলাম আম্মু জানতে পারলে তো বকাঝকা দিতে পারে, তাই সিদ্ধান্ত নিলাম যে করি হোক কাল সকালে বাজারে যেতে হবে। কিন্তু আমি তো কোনোদিন সকালে বাজারে যাইনি, তাহলে না বলেই আমাদের বাড়ির পেছন দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা, তা দিয়ে আমি চলে যাই। রাস্তাটা শর্টকাট হলেও রাস্তাটা ছিল ধান খ্যাতের মাঝখান দিয়ে, বাঁশঝাড়ের মাঝখান দিয়ে সেই দীঘির পাশ দিয়ে। ওই ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি আম্মু রান্না করছে। আমি আস্তে আস্তে আম্মুকে না বলেই সেই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। যখন দীঘির কাছে এলাম, দেখতে পেলাম যে পানিশূন্য একটা মাঠ এবং সেখানে একটা গরু বাঁধা। বিষয়টা ভেবে মনে মনে বললাম, এই মাঠে আবার অজগর, সাপ, বাঘ, একটু হেসে উঠলাম। তারপর বাজার থেকে ছাতাটা নিয়ে বাড়ির দিকে সেই একই রাস্তা দিয়ে ছুটলাম। কিন্তু যাওয়ার সময় যখন দীঘির কাছে আসলাম, তখন আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখন দেখলাম সে মাঠ আর মাঠ নেই, সেখানে অনেক পানি আর কচুরি পানা দিয়ে ভর্তি। আর যে জায়গায় গরু বাঁধা ছিল সেখানে অসংখ্য কদম ফুল। কদম ফুল যেন আমাকে আকর্ষণ করছিল। মনে হচ্ছিল ফুলগুলো যদি ধরতে পারতাম। আম্মুর কথা মনে হতেই তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর ভাবলাম পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করানো সম্ভব নয়, যা বিজ্ঞানকেও হার মানায়। ভাইয়ারা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারে সত্য একটি ঘটনা। ভালো লাগে পড়ে শোনাবেন।
আর একটুবার স্বাগত জানাই ভৌতিক 90.8 এ। আসলে কোন ঘটনার, আসলে ভৌতিক ঘটনাগুলো বিশ্বাস করানো বা বিশ্বাস অবিশ্বাসের মধ্যে আমরা থাকতে চাই না। তেমনই কিছু জায়গার কথা বলছিলাম আপনাদেরকে, যে লালবাগ কেল্লায় কথিত একটি বিকৃত চেহারা, অর্থাৎ মাথা নিচে পা উপরে বড় বড় নখ ঝটাচুল এক ঘোর শোয়ারকে এই কেল্লার ভিতরে ঘোড়া চালাতে দেখা যায়। এটা আসলে যারা লোকজন, আশেপাশের লোকজন আছেন, তারা এই ধরনের অলৌকিক ঘটনা দেখেছেন। বক্সিবাজারের মন্দিরওয়ালা বাড়ি নামে একটা স্থানীয় জায়গা আছে, সেখানে স্থানীয়রা বলেছেন যে নির্জনে সাদা শাড়ি পরিহিত এক নারী একা সারা বাড়ি হেঁটে বেড়ায়। এগুলো ছাড়াও আপনারা যদি বাড়ির আশেপাশে অথবা গ্রামের বাড়ি বা দাদা দাদি নানুর বাড়িতে যদি যান, তাহলে খোঁজ পেয়ে যাবেন কোনো না কোনো ভূতের জায়গা সম্পর্কে। এরকম রোমহর্ষক গল্প শুনে যাবেন, বিশ্বাস করবেন নাকি পেছনের কারণগুলো খুঁজতে নেমে যাবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। আর কিছুক্ষণ সময় আপনাদের সাথে আছি আমি কাব্য এবং আর যে ফিরোজ খান। আমাদের ফ্যান পেজে অর্থাৎ www.facebook.com/asianradio এই পেজে যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টস গুলো একটু পরে নিতে চাই ফিরোজ খান। তার আগে যদি একটু SMS গুলো দিকে চোখ বুলানো যায়।
আপনাকে বলছি, SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হন, লিখুন আপনার কথাবার্তাগুলো। আজকের শো আপনার থেকে কেমন লাগছে? ভয় পাচ্ছেন নাকি একেবারেই ভয় পাচ্ছেন? আমরা চেষ্টা করছি আপনাকে ভয় পাওয়ার জন্য। যদি ভয় না পান তাহলে হয়তো বা আমাদের কিছুই করার নেই। সো আপনার কথাবার্তাগুলো লিখুন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে, টাইপ করুন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে আছে মমিন ও তারা শুনছে অনেকে মিলে, সেমা আছে আমাদের সাথে গ্যান্ডারিয়া থেকে ভালো লাগছে, সাব্বির উত্তরা থেকে উত্তর বাড্ডা থেকে লিখছে আমি আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এটি লিখেছে, মিঠু আছে আমাদের সাথে আমি আছি প্রথম শুনছি আপনাদেরকে, ওকে আমাদের সাথে আছে সাব্বির রহমান, সুজন আছে আমাদের সাথে, নূর আলম আছে আমাদের সাথে কারিগঞ্জ থেকে শুনছি খুবই ভয় লাগছে, ওকে অনেকে মিলে শুনছে, কেবি আল মল্লিক আছে আমাদের সাথে ইসলামপুর থেকে, শুয়ে শুয়ে শুনছি মাঝে মাঝে মনে হচ্ছে আমার পাশে কেউ একজন শুয়ে আছে, লিমন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে অবুজ রুবেল শুনছে সে ফোন নাম্বার দিচ্ছে, নিশ্চয় আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে, আখতার মেয়ে আছে আমাদের সাথে ক্যানিগঞ্জ থেকে নতুন বন্ধু বলছে।
ফেসবুক মাধ্যমে যারা জয়েন করেছেন তাদের নামটি একটু বলতে চাই, তাহিরুল ইসলাম সাদ্দাম বলেছেন যে আমার কমেন্টস কেন পড়া হচ্ছে না, আসলে চেষ্টা করছি সবার কমেন্টস গুলো নেবার, সবগুলো কমেন্টস যদি পড়তে যাই আসলে পুরো দুই ঘন্টা আসলে সম্ভব না। জহির রায়হান বলেছেন যে উনি চাঁদপুর থেকে শুনছেন, অনেক ভালো লাগছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক বন্ধু শুনছেন, সবাইকে জানাই ধন্যবাদ। এই যে তন্ময় বলেছেন যে সাহিত্য কখন শুরু হবে, আপনার অপেক্ষার আসলে আর সময় নিতে যাচ্ছি না আমরা এই মুহূর্তে, ফিরোজ খান আমরা শুনে ফেলবো আমাদের যে ভৌতিক 90.8 এর শেষ মুহূর্তে যে সাহিত্য মানে অর্থাৎ বিশিষ্ট লেখকদের যেই ভৌতিক ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নাটিকা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আপনারা গল্পটা শুনতে শুনতে চাইলে SMS করতে পারেন আমাদেরকে, অথবা যারা আসতে চান আমাদের স্টুডিওতে তারাও SMS করতে পারেন AR স্পেস V90.8 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে, অথবা গল্প শুনতে শুনতে আপনাদের ভালো লাগাগুলো আপনাদেরকে
মাধ্যমে লিখতে পারেন। আর হচ্ছে যদি চান যে আপনার সাথে ঘটেছে অথবা কোন একটা মাধ্যম থেকে আপনি জানতে পেরেছেন যে কোন একটা ঘটনা আপনার কাছে জানা আছে, সেটা আপনি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8, সেখানে গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলায় লিখে পাঠানোর চেষ্টা করবেন।
আর এখন এই মুহূর্তে শুনে ফেলবো আমাদের সেই জনপ্রিয় নাটিকা সাহিত্যিক গল্পগুলো, আশা করি আপনাদের ভালো থাকবে, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
বহুদিন পর একটা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম মনের মতো, আশা ছিল শহরের এক কোণে বাড়িটা হবে, সামনে থাকবে ছোট্ট একটা ফুলের বাগান, কিন্তু লোকজন ট্রাম বাসের হট্টগোল যেন একদম শোনা না যায়। এই কল্পনার বাড়ি সর্বত্র খুঁজে চললাম, বেড়াতে বেড়াতে একদিন হঠাৎ আমার মনের মতো বাড়ি খুঁজে পেলাম, বড় রাস্তা থেকে সামান্য ভেতরে, বড় বড় গাছে ঢাকা মস্ত বাগানওয়ালা পুরনো আমলের ভাঙা ছোড়া একটা বাড়ি দেখতে পেলাম, খুব নির্জন ও নিরিবিলি। বাড়িটা দেখে মনে হলো যেটা আমি মনে মনে খুবই চাইছিলাম, তাছাড়া লোকজন আছে কিনা এই বাড়িতে বা এই বাড়িটা ভাড়া দেওয়া হবে কিনা কিছুই জানতাম না, বাড়ির গায়ে কোথাও এই বাড়িটি ভাড়া দেওয়া হবে বলে কোনো বিজ্ঞাপন নজরে পড়ল না, কিন্তু এই বাড়িটা দেখে মনে মনে কেমন জেদ দিল, যেমন ভাবেই হোক এই বাড়ি আমাকে ভাড়া দিতে হবে। বাগানের ওক কাঠের দরজা ঠেলে আমি সোজাসুজি ভিতরে ঢুকে পড়লাম। অদ্ভুত ব্যাপার, দরজাটা সশব্দে নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাগানে ঢুকেই মনে হলো আমি এক বিচিত্র জগতে এসে পড়েছি। বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোথাও মানুষের কোলাহল, ট্রাম বাসের আওয়াজ, গোলমাল চিৎকার চেঁচামেচি কোনো কিছুই শোনা যায় না। চারপাশের পরিবেশটা যেন খুব শান্ত, মৌন, নিস্তব্ধতা ছড়ানো। পুরনো একটা ঝর্ণা দেখতে পেলাম, ঝর্ণা থেকে সব সময় জল ঝরছে, সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারপাশে। ফুলের উপর উড়ে বেড়াচ্ছে কয়েকটা মৌমাছি প্রজাপতি। সামনের মাঠে বসবার আসনটা দেখে মনে হল বহু পুরানো, অব্যবহারের জন্য ভেঙেও গেছে। আমি সদর দরজা পেলাম বাগান পেরিয়ে। মনে মনে ইতস্তত করলেও সাহস করে দরজায় কড়া নাড়লাম। দেখলাম একজন বুড়ো মানুষ এসে দরজা খুলে দিলেন। কি বলে কথা শুরু করব তাই ভাবতে লাগলাম। খানিক ভেবে বললাম,
শুনছিলাম এই বাড়িটা ভাড়া দেয়া হবে।
একটু রাগত গলায় ভদ্রলোক বললেন,
না এমন তো কোনো কথা নেই, নিশ্চয়ই ভুল শুনেছেন আপনি।
কি আর করি, ভাবলাম বাড়িটা ভাড়া নেয়া হল না। হঠাৎ ভদ্রলোকের স্ত্রী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বললেন,
বলুন তো আপনি কি করে জানলেন? অবশ্য আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সত্যি আমরা ভেবেছি আমাদের গ্রামের বাড়িতে চলে যাব এই বাড়িটি ভাড়া দিয়ে। আপনি যদি ভাড়া নিতে চান তাহলে ভেতরে আসুন, সম্পূর্ণ বাড়িটা দেখে যান।
এই রকম প্রস্তাব শুনে আমি ভিতরে ঢুকে বাড়িটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। দেখলাম বাড়িটা ভীষণ পুরানো, হাড়গোড় ওর সব বেরিয়ে গেছে, সর্বত্র ইট কাঠ ভেঙে পড়ছে, আসবাবপত্রগুলো খুব পুরানো, অনেক জায়গায় ঝুল জমেছে, আবার কোথাও কালি পড়েছে। তবু কি জানি কেন বাড়িটা দারুণ ভালো লাগলো আমার কাছে। মনে মনে ভাবলাম বাড়িটা আমি নেবই, যেমন করেই হোক, এখানে বসে পড়াশোনা দারুণ হবে, বাড়িটা খুব সুন্দর লাগলো। সংস্কার বসে আমি না জিজ্ঞাসা করে পারলাম না,
আচ্ছা আপনারা বাড়িটা ছাড়তে চাইছেন কেন?
লক্ষ্য করলাম বিরক্তির ছায়া পড়ল ভদ্র মহিলার চোখে মুখে। তিনি নরম সুরে বললেন,
সত্যি কথা বলতে কি এই বাড়িতে আমরা আর থাকতে পারছি না, এই বাড়িতে এক রাতের বেশি কেউ থাকতে পারে না, ওদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে, বাড়ির একদম পেছন দিকে সেই ঘরটায়, আজকাল বাড়ির মধ্যে এক ধরনের নানা রকমের আওয়াজ শোনা যাচ্ছে, আমার স্বামী কানে একটু খাটো বলে তিনি অনেক কিছুই শুনতে পান না, এই বাড়িটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, ঘুমাতেও পারি না সারা রাত, সব সময় কাদের যেন পায়ের আওয়াজ শুনতে পাই, আমাদের পক্ষে অসম্ভব ভয়ে ভয়ে এই বাড়িটায় থাকা।
ভদ্রমহিলা আবার আপন মনে বলে চললেন,
জানেন এই বাড়িটাতে আমরা বেশি দিন আসিনি, এই বাড়িটাতে থাকতেন আমার স্বামীর এক দাদা, তার মৃত্যুর পর আমরা এই বাড়ির মালিক হই, আমার স্বামীর কাকা বাড়ির সামনের দিকেই থাকতেন, কোনোদিনই কেউ ব্যবহার করেনি পেছন দিকটা।
হঠাৎই একটা চাপা নিঃশ্বাস ফেলে চুপটি করে রইলেন ভদ্রমহিলা। আমার মনের বাসনা পূর্ণ হল, বাড়িটা ভাড়া নিলাম অনির্দিষ্ট কালের জন্য। দিন দুয়েকের মধ্যে বুড়ো বুড়ি তাদের বাক্স বিছানা সব নিয়ে চলে গেলেন, কিন্তু বেশিরভাগ পুরনো জিনিস রেখে গেলেন। প্রথম দিন বাড়িটায় ঢুকে খুব আনন্দ পেলাম, সারা বাড়ি ছুটে বেড়ালাম ছোট ছেলের মতো। কোন ঘরে কি আসবাবপত্র সাজাব, কোথায় কি মেরামত করব, এইসব প্রথম দিনই ঠিক করে ফেললাম। তালা ঝোলানো ছিল পিছনের একমাত্র ছোট ঘরটাই। আমি তালা খুলে ঘরে ঢুকতেই সমস্ত শরীরটা ভারী হয়ে উঠল, গায়ে কাঁটা দিতে লাগল। রকম যেন একটা ভয় ভয় অবস্থা, মনে হল খুব রহস্যপূর্ণ। আর এক পা গিয়েই এগোতে ইচ্ছে করল না। এই ঘরে একটাও আসবাবপত্র ছিল না, সম্পূর্ণ ফাঁকা। ঘরটা আবার বন্ধ করে দিলাম তাড়াতাড়ি। দোতলার দুটো ঘর সাজিয়ে গুছিয়ে নিলাম আমি আর আমার সেক্রেটারি দুজনে মিলে। আমার সেক্রেটারি আমার চেয়ে বয়সে বেশ বড়। আমাদের কোনো চাকর বাকর ছিল না। রাত্রিটা শুধু ঘরেতে ঘুমতাম, বাইরে হোটেলে খেয়ে এসে ঘুমতাম বললে মিথ্যে বলা হচ্ছে, কারণ আমরা দুজনেই সারা রাত্রি জেগে থাকতাম, ভয়ে দুজনেই কাঠ হয়ে থাকতাম। বেশ মনে আছে প্রথম দিনটার কথা, আমরা উপর নিচ সমস্ত ঘরের দরজা জানালা দেখে শুনে বন্ধ করে এবং সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে তারপর যে যার নিজেদের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমার মাথার ঠিক উপরেই ইলেকট্রিক আলো ছিল, তাই ভাবলাম একটা বই পড়ি। বইটা পড়ছি বেশ মেজাজে, হঠাৎ চমকে উঠলাম একটা ভারী আওয়াজ শুনে। স্পষ্ট বুঝতে পারলাম নিচের দরজা খুলে কে যেন ভেতরে ঢুকল। বইপত্র বন্ধ করে কান পেতে শুনতে চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এমনকি বাগানে একটা পাতা পড়ার শব্দও পেলাম না। অপেক্ষা করতে লাগলাম অধৈর্য হয়ে কিছু শুনবার জন্যে। খানিকক্ষণ বাদে পায়ের শব্দে চমকে উঠলাম। মনে হল কি যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। প্রথম সে হল ঘরে ঢুকল, তারপর আমাদের ঘরের দিকে ক্রমশ এগিয়ে আসছে। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। পায়ের শব্দটা ঠিক আমার ঘরের সামনে এসে থামল। আমি কোনো উপায় না দেখে আলো জ্বেলে হাতে মোটা ডান্ডা নিয়ে দরজার সামনে অপেক্ষা করে রইলাম। ভাবলাম নিশ্চয় চোর ডাকাত হবে, পা ফেলছে খুব সাবধানে। ঠিক আছে, আমিও রেডি। হাতের ডান্ডাটা দেখতে লাগলাম এই কথা ভেবে। কে যেন দরজায় চাপ দিচ্ছে বাইরে থেকে সেটি বুঝতে পারলাম। হঠাৎ দরজাটা সশব্দে খুলে দিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শুধু গাঢ় অন্ধকার চারিদিকে। মনে মনে ভাবলাম তাহলে দুশো ডাকাত নয়, বাঁচা গেল। পরবর্তী ভয়ে শিউরে উঠলাম। মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। তাহলে বাইরের আলো জ্বালালাম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু অনুভব করতে পারলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বিছানায় বসে বসেই বাকি রাতটা কাটিয়ে দিলাম। সূর্য উঠেছে, লোকজন জেগেছে, সেসব দিকে আমার কোনো খেয়ালই ছিল না। অনেক পরে দিনের আলোয় সাহস করে বাইরে বেরিয়ে এলাম। দিনের আলোয় রাত্রির ভয় সব দূর হয়ে গেল, কিন্তু রাতের ঘটনাকে আমি কিছুতেই উড়িয়ে দিতে পারলাম না। অন্য কেউ হলে একে মনির ভুল বা স্বপ্ন দেখা বলে উড়িয়ে দিতে পারত, কিন্তু আমি তো সারাটা জীবন ধরেই প্রেতত্ত্ব নিয়ে গবেষণা করেছি। তাই তাড়াতাড়ি আমার সেক্রেটারি পার্কারকে ডেকে বললাম,
কি হে কাল রাতে তোমার কেমন ঘুমলো? পার্কার বিমর্ষ মুখে বলল,
আর একদিনও এই বাড়িতে থাকবো না স্যার, থাকলে আমি পাগল হয়ে যাব।
আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, তাহলে তুমিও কাল রাত্রে ওই সব শব্দ শুনেছ? তাহলে আমার কোনো খোঁজ খবর নাওনি কেন? প্রশ্ন করলেও মনে মনে ভাবলাম, আমি যখন ভয়ে এত কাবু হয়ে গেছি, আর ও বেচারা নিশ্চয়ই অনেক বেশি কাবু হয়েছে। আমার চেয়েও বয়সে বড়, বড় হলে কি হবে, ওর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাই ভয়ে আরো দুর্বল হয়ে পড়েছে। পার্কার আবার ভয়ে ভয়ে বলল,
চলুন স্যার আমরা এখান থেকে চলে যাই, এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে, এটা ভূতের বাড়ি, আর এখানে আমরা থাকব না।
ওর কথা শুনে আমার সাহসের মাত্রাটা আরো বেড়ে গেল। বললাম, ভূত আছে জেনেই আমি এই বাড়ি ভাড়া নিয়েছি, তুমি তো জানো ভূত প্রেত নিয়েই আমার চর্চা, সে যাই হোক আমি এইখানেই থাকব। সেদিন রাত্রিতে আমরা সব রকম ব্যবস্থা করে ভূতের জন্য অপেক্ষা করতে লাগলাম। দরজার সামনে দুটো ইজি চেয়ারে বসে সারা রাত কফি আর চা খেয়ে গল্প করে কাটিয়ে দেব ঠিক করলাম। রাত দশটা পর্যন্ত কোনো কিছুই টের পেলাম না। একসময় আমাদের একটু খুব ঘুমও পেল, আর ঠিক তখনই আগের দিনের মতো অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগল, আর মনে হলো সিঁড়ির আলোটা কে যেন জ্বালিয়ে দিল। পার্কার চারদিকে দেখে জোরালো গলায় বলল,
এ নিশ্চয়ই কোনো বদমাশের কাজ স্যার।
আমরা দুজনেই ছুটে সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম, দেখলাম সত্যি আলোটা জ্বলছে, কিন্তু কাউকেই কোথাও দেখতে পেলাম না। উঁকি মেরে দেখলাম নিচের হলঘরের সমস্ত আলো জ্বলছে। আমি পার্কারের দিকে তাকিয়ে বললাম, পার্কার আমরা তো সব আলোই নিভিয়ে দিয়েছিলাম তাই না, তাহলে কে জ্বালালো বলতো? দৌড়ে নিচে গিয়ে দেখলাম হলঘরের সমস্ত জানালা দরজা খোলা, সব আলো জ্বলছে। হলঘরে ঢুকতেই মনে হলো কি যেন পটপট করে সব আলোগুলো নিভিয়ে দিল, তারপর কি যেন মেয়েলি কণ্ঠে ভয়ঙ্কর হাসি হেসে জানালাগুলো বন্ধ করতে লাগলো। আমরা দুজনে দৌড়ে আবার উপরে উঠে এলাম। সেদিন রাতে আর নতুন কিছুই ঘটল না, কোনো মতে রাত কেটে গেল। পরের দিন রাতে আমি আর পার্কার খাওয়া দাওয়ার পর আলোচনায় বসলাম, কি করা যায়। পার্কার বলল,
ভূত উৎসব বাজি কথা স্যার, আমার মনে হয় এখানে কোনো বাজি লোকের এসব কাজ করছে, আমাদের এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এইসব ভয় দেখাচ্ছে। তাছাড়া ভূত কখনো আলো জ্বালাতে পারে? যার জন্য আমি আজ একটা ভালো জাতের কুকুর এনে রেখেছি, আজ সব বদমায়েশই ধরতে পারবে।
আমি বললাম, ভূত না হয় আলো জ্বালাতে পারে না, কিন্তু সিঁড়িতে পায়ের আওয়াজটা কিসের? পার্কার আমার কথায় বাধা দিয়ে বলল,
আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি ভূতের কোনো দেহ নেই, ও অদৃশ্য, তাহলে পায়ের আওয়াজ হয় কি করে?
পরামর্শ সেরে বাড়িতে ঢুকতেই কুকুরের চিৎকার শুনতে পেলাম। কুকুরটা পার্কারের ঘরে বাঁধা ছিল, চিৎকার শুনে মনে হল কুকুরটা ভয়ে চিৎকার করছে। আমাদের দেখে ওর যেন সাহস ফিরে এল। কুকুরটাকে নিয়ে আমরা দুজনে সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম, কিন্তু আশ্চর্য, কুকুরটা কিছুতেই বন্ধ ঘরটার সামনে গেল না, বরং একটা অদ্ভুত আওয়াজ করে গোঙাতে লাগল। ওর গায়ের সমস্ত লোমগুলো খাড়া হয়ে উঠল, ভয়ে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম, তাই কুকুরটাকে সঙ্গে করে উপরে উঠে এলাম। একটু পরেই কুকুরটা কেমন নেতিয়ে পড়ল, তারপরে শুনতে পেলাম কে যেন নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ক্রমশ পায়ের আওয়াজ ভারী হয়ে এলো। আমি আর পার্কার দুজনে ভয়ে জড়াজড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। পায়ের শব্দের সঙ্গে গলার আওয়াজ শুনতে পেলাম।
এত রাতে আপনারা কি করছেন বলুন তো?
তাকিয়ে দেখলাম রাতের পাহাড়ওয়ালা পুলিশ। পুলিশ দেখে আমাদের ধরে প্রাণ এলো। পুলিশ দেখলে যে এত আনন্দ হয় তা আমি এর আগে কোনোদিনই বুঝতে পারিনি। পুলিশ মশাই আমাদের উপর ভীষণ চটে ছিল, তাই বলতে শুরু করল,
কি ব্যাপার বলুন তো আপনাদের? এই পাঁচ মিনিট আগে দেখলাম বাড়ির সদর দরজা জানলা সব বন্ধ, আলো জ্বলছে না, আর এখন দেখছি সদর দরজা হাফটা করে খোলা, সমস্ত বাড়িতে আলো জ্বলছে। বাগানে এসে শুনলাম কুকুরটা কাঁদছে, তাই সোজা উপরে উঠে এলাম। অবাক লাগছে মশাই, এই মাঝরাতে কেউ বাড়ির সমস্ত দরজা জানলা খুলে রাখে? কেন বন্ধ করে দেননি আপনারা? কি হয়েছে?
আমি আর পার্কার দুজনেই বললাম, আমরা খুব ভালো করে সমস্ত দরজা খিল দিয়ে এঁটে বন্ধ করে দিয়েছিলাম, তাই কি করে যে খুলল আমরা তা জানি না। পুলিশ আমাদের কথা শুনে বলল,
নিশ্চয়ই বাড়িতে একদল বদমাশ লোক ঢুকেছে। আপনারা আমার সঙ্গে চলুন, আমি সারা বাড়ি তল্লাশি করব।
কি করব আমরা? সত্যি তো বাড়ির সমস্ত দরজা জানালা খুলে হা করে রয়েছে, গোটা বাড়িতে আলো চলছে, তাই কিছু না বলে পুলিশ মশাইকে সঙ্গে নিয়ে সারা বাড়ি টহল দিলাম। কিন্তু কুকুরটা আর উঠল না, ও শুয়ে পড়ে সমানে হাঁপাতে লাগল। আমরা সারা বাড়ি খুঁজে কোথাও কিছু দেখতে পেলাম না, এতে পুলিশের সন্দেহ বাড়ল, আমাদের নাম ধাম টুকে নিয়ে চলে গেল। কিন্তু সেদিন থেকে প্রায় বেশ কয়েক রাত আমাদের কোনো অঘটন ঘটল না। প্রায় পাঁচ ছয় দিন বাদে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো। এই বাড়ি দেখে অবাক হয়ে বললে,
কিরে এই বাড়িতে তুমি আছো কি করে? এটা তো ভূতের বাড়ি।
আমি বললাম, তুমি জানলে কি করে যে এটা ভূতের বাড়ি?
কয়েক বছর আগে আমার এক মেসমশাই বাড়িতে কয়েকদিন থেকেছিলেন, তাতেই টের পেয়েছিলাম এটা নির্ঘাত ভূতের বাড়ি। ঠিক আছে, তুমি একটা প্রমাণ দেখো। একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের দেরাজে রেখে দাও।
বন্ধুর কথা মতো আমি একটা সাদা কাগজ রেখে দিলাম। প্রায় মাসখানেক বাদে একদিন আমার বাড়িতে বন্ধুদের ডিনার দিলাম। নানান গল্পের মধ্যে এই বাড়িতে যে ভূত আছে তার কথা উঠল। তখনই বন্ধুরা সবাই মিলে প্ল্যানচেট শুরু করলেন। প্ল্যানচেট টেবিলে তিন মিনিটের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। আমি কার্ল ক্লিট, এই বাড়িতে আগে আমি থাকতাম, এর চেয়ে বেশি কিছু জানতে চাও তো নিচের বন্ধ ঘরে সবাই চলে এসো। আমরা সবাই মিলে নিচের বন্ধ ঘরটা এসে বসলাম, একটা মোমবাতি জ্বেলে ধ্যানে বসলাম। আবার শুনতে পেলাম অশরীরী আত্মাটা বলে চলেছে, আমি কার্ল ক্লিট, এই ঘরে আমি আমার পিস্তুত ভাই আর্থার লিডেলকে খুন করে পুঁতে রেখেছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম, আপনার আত্মার শান্তির জন্যে আমরা কিছু করব কি? আপনি বলুন। প্রথমটাই কোনো উত্তর পেলাম না। অনেকক্ষণ পরে বিরক্ত হয়ে বলল,
দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে।
এতদিন আমি যে একটা সাদা কাগজ খামে ভরে দেরাজে রেখে দিয়েছিলাম তার কথা ভুলেই গিয়েছিলাম। তাই মনে হতেই তাড়াতাড়ি গিয়ে টেবিলের দেরাজটা খুলে খামে ভরা সাদা কাগজটা বের করে দেখলাম, তাতেও একই কথা লেখা আছে,
দয়া করে এই বাড়িটা ছেড়ে দাও, তাহলেই আমার শান্তি হবে।
পরের দিন আমি বাড়ির পুরনো সব দলিলপত্র খুঁজে দেখতে লাগলাম। দেখলাম সত্যি 30-40 বছর আগে এ বাড়িতে কার্ল ক্রিচ নামে এক জার্মান ডাক্তার ও তার স্ত্রী শার্লেট বাস করত। আর মাঝে মাঝে ডাক্তারের এক আত্মীয় আর্থার লিডল নামে এক যুবক এই বাড়িতে এসে থাকত। কিন্তু একদিন রাত্রে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর কিছুদিন পরে কার্ল ও শার্লেট এই বাড়ি ছেড়ে জার্মানিতে চলে গিয়েছিল। দলিলপত্র দেখে শুনে আমার মনের অদম্য ইচ্ছাটা আরো বেড়ে গেল। ভাবলাম যেমন করেই হোক এই কার্ল শার্লেট ও লিডেলের গোপন রহস্যটা জানতে হবে এবং ওদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে। আমি জানি ওরা যতদিন জীবিত মানুষের কাছে ওদের গোপন রহস্যের কথা না বলবে ততদিন ওরা মুক্তি পাবে না। তাই আমি বন্ধ ঘরটাতে ইলেকট্রিক আলোর ব্যবস্থা করলাম, ঘরটা চুনকাম করলাম, টেবিল চেয়ার পাতলাম, তারপর আমার বন্ধুদের সব খবর দিয়ে তাদের আসতে বললাম। সন্ধ্যা হবার আগেই তারা এক অন্ধ মিডিয়ামকে নিয়ে আমার বাড়িতে এসে হাজির হলেন। আমরা সবাই মিলে সিয়ান্সে বসলাম। কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। ও বাবা, আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের মূর্তি ধরে ঘরের মধ্যে ঢুকলো। মূর্তিটার মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে দেখে মনে হল শীর্ণকায় এক যুবক। আমি বুঝলাম এ নিশ্চয় কার্ল ক্রিচ। খুব করুণ দেখাচ্ছিল ওকে। আমি বললাম,
আমি আপনার প্রতিবেশী, আপনার সঙ্গে আলাপ পরিচয় করতে চাই, আপনি কিছু বলুন।
ছায়া মূর্তিটি উত্তর করল,
না, আমি এই সব চাই না, তুমি এখান থেকে চলে গেলে বাঁচি, তোমাকে তাড়াবার জন্য আমি এত চেষ্টা করছি তবু তুমি যাচ্ছ না কেন?
এর উত্তরে আমি বললাম,
বহু বছর তো এই বাড়িতে কাটালেন একা একা, এখন কোনো বন্ধু পেতে ইচ্ছে করে না?
আমার কথা শুনে মনে হল কার্ল বেশ খুশি হয়েছে। হতাশ করায় বলল,
আমি তো এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবো না, এখানে আমি চিরকালের মতো বাঁধা।
জিজ্ঞাসা করলাম,
লিডেলকে খুন করতে গেলেন কেন?
এইবার দেখলাম কার্ল ভীষণ উত্তেজিত হয়ে উঠল, বলল,
ওই শয়তানটাই তো আমাদের জীবনের শনি, ওর আসার আগে আমি আর শার্লেট কত সুখেই না ঘর সংসার করেছি, খুব শান্তিতে ছিলাম, এই লিডেলটা দেশে কুকাজ করে আমার এখানে আশ্রয় নিল, দয়া করে আমি ওকে থাকতে দিলাম, আর ও কি করল, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সঙ্গে বদমাইশি করতে চাইত, ওকে জ্বালাতন করত। শার্লেট অশান্তির ভয়ে প্রথমে এসব কথা আমাকে বলতো না। একদিন লিডেল ওকে চরম অপমান করল, যার জন্যে ও কাঁদতে কাঁদতে আমাকে এসে সব কথা বলল। শুনি আমি ক্রোধে পাগল হয়ে গেলাম, ছুটে গিয়ে ওকে খুন করলাম। তারপর ওর মৃতদেহটা এই ঘরের নিচে পুঁতে রেখেছি। এই ঘটনার পর থেকে শার্লেট চিন্তা ভাবনায় দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। বছর খানেকের মধ্যেই ও মারা গেল। ওর মৃত্যুর পর আমি একা একা থাকতে পারলাম না, আমি আত্মহত্যা করি। তুমি যে ঘরে আছো সেই ঘরেতেই আমি আত্মহত্যা করি। এরপর থেকে আমরা বেশ সুখেই এই বাড়িতে বসবাস করছি। শুধু মাঝে মধ্যে লিডেল এসে আমাদের সুখের সংসার ভেঙে দিয়ে যায়। এইভাবেই চলে যাচ্ছে বছরের পর বছর। আমরা ছাড়া এই বাড়িতে আর কাউকে থাকতে দিই না, কিন্তু তোমাদের মতো কেউ এসে থাকলে তাকে আমি কিছুতেই তাড়াতে পারি না। তা তুমি যদি সত্যি আমাদের মতো দুটি আত্মাকে শান্তি দিতে চাও তাহলে এখানে আর থেকো না। এই ঘরে একটা টেবিল দুটো চেয়ার রেখে যাও, আর সন্ধ্যার পর নিচের তলার এদিকটাই তোমরা কেউ এসো না। এই কথা শোনার পর থেকে আমি সেই মতো সব ব্যবস্থা করলাম, যার জন্যে যে কদিন আমরা এই বাড়িতে ছিলাম আর কোনো গোলমাল হয়নি। এই বাড়ি ছেড়ে চলে যাবার আগের দিন স্বপ্ন দেখলাম কার্ল আর শার্লেট হাত ধরাধরি করে আমার বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। ওদের মুখগুলো দেখে মনে হচ্ছে ওরা ভীষণ খুশি। বললাম, কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনাদের সহযোগিতা পেয়েছি যথেষ্ট, আমার কৃতজ্ঞতা জানবেন। কার্ল ম্লান হেসে আমার কথার উত্তর দিল, তোমার মতো বন্ধু আমি জীবিত অবস্থায় পাইনি, শুধু কতকগুলো অকৃতজ্ঞের দেখা পেয়েছি। আমরাও তোমার কাছে কৃতজ্ঞ। যাবার আগে বন্ধু আর একটা উপকার করে যাও, এই ঘরের কোণে আমার আঁকা শার্লটের একটা ছবি আছে, তুমি ছবিটা কাল পুড়িয়ে ফেলো, আর ওই ঘরটা ভেঙে ফেলতে পারো কিনা একবার চেষ্টা করে দেখো। আর যেদিন তুমি আমাদের জগতে আসবে সেদিন এই অকৃত্রিম বন্ধু দুটি তোমাকে সাদরে গ্রহণ করবে যেন। যাবার দিন সকালে ঘরের কোণে সুন্দরী রমণী শার্লটের বিবর্ণ ছবিটা দেখতে পেলাম, সেটা তখনই পুড়িয়ে ফেললাম। তারপর বাড়িওয়ালাকে না জানিয়ে আগে সে ছোট ঘরটা ভেঙে ফেলার ব্যবস্থা করলাম, তারপর সব কথা বাড়িওয়ালাকে জানালাম। আমার মনে হয় এই গল্প শুনে শ্রোতারা নিশ্চয় বাড়িটা ঠিক কোথায় কত নম্বর জানতে চাইবেন। আগেই ক্ষমা চেয়ে বলছি, আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ বাড়িওয়ালা আমাকে শাসিয়ে দিয়েছেন বাড়ির ঠিকানা জানলেই আমার নামে মামলা করবেন। অতএব বুঝতেই পারছেন।
Boy, Dave.
বন্ধুরা, একেবারে শেষবারের মতো আপনাকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, যেখানটায় এই এখনো চলছে ভৌতিক 90.8। আমরা বলেছিলাম আপনার সাথে রাত দুটো পর্যন্ত থাকবো, তা কিছুটা সময় হয়তো ঘটনার কারণে, আমাদের অনুষ্ঠান সূচির কারণে হয়তো বা কিছুটা সময় অতিবাহিত হয়েছে, সেজন্য হয়তো বা আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাই, তবে তার আগে বলতে চাই SMS অ্যান্ড হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত ছিল, তাদের কথাগুলো একটু বলতে চাই। আমাদের সাথে ছিল অফিস ছিল গুলশান থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ছিল উজ্জ্বল ছিল, আমাদের সাথে মোবারক ছিল, তানভীর ছিল মোল্লা টঙ্গি থেকে ছিল, রিপন ছিল আমাদের সাথে, সাদিয়া ছিল রানা ছিল বংশাল থেকে, শিশির ছিল, কাজল ছিল আমাদের সাথে, ইমরান ছিল, কিবরিয়া মল্লিক ছিল, এভাবে অসংখ্য বন্ধুরা ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত SMS এর মাধ্যমে,
যারা ফেসবুক মাধ্যমে এবং SMS মাধ্যমে এবং যারা অনলাইনে অথবা যারা হেডফোন দিয়ে যা শুধুমাত্র শুনছিলেন আমাদেরকে, সবাইকে জানাচ্ছি ভৌতিক 90.8 টিম থেকে ধন্যবাদ আপনাকে এই এতটুকু সময় আমাদের সাথে পাশে থাকার জন্য। আশা করি আগামীতে আপনারা আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই সাহায্যটা, এই ভালোবাসাটা সবসময় রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাব্য এবং আজকে ফিরোজ খান। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।